This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরো একবার ওয়েলকাম করছি, আরো একবার স্বাগত জানাচ্ছি, আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে। শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জেবিএসবি, এবং এই অনুষ্ঠানে একজন বন্ধু আজকে কনফেস করতে বসে গেছে। এর মধ্যে কে রয়েছে চলুন প্রথমে জেনে নেই আরজে রাজুর কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি রাফি। 24 বছর বয়সী রাফি এসেছেন চট্টগ্রাম থেকে। কিশোর বয়স থেকেই একটু দুরন্তপনা তার মধ্যে ছিল, পাশাপাশি পরিবারের প্রতি ভালোবাসাও ছিল সমানভাবে। মা তার প্রিয় ব্যক্তিত্ব, আর তাই তো মা অসুস্থ হলে রাফি নিজের হাতে রান্না করে খাওয়ান। খেলাধুলা পছন্দ করেন রাফি, বিশেষ করে ফুটবল তার প্রিয় খেলা। এছাড়াও বন্ধুদের সাথে ঘুরতেও পছন্দ করেন। এত কিছুর পরেও সত্য বলার মঞ্চে আজ কেন রাফি, তা জানতে চলে যাচ্ছি আজকে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ রাজু। আমরা জানলাম যে রাফি রয়েছে আজকে আমাদের সাথে। রাফির জীবনের অপ্রিয় সত্য আমরা জানবো। বরাবরের মতো আমাদের সঙ্গে থাকছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমাদের সঙ্গে থাকছে SMS পোল। ইনফ্যাক্ট যদি প্রয়োজন হয় আমরা SMS পোলে আপনাদের মতামত অবশ্যই এক্সপেক্ট করব। এবং শুরুতেই আমরা একটু ডক্টর তাজুল ইসলামের সঙ্গে কথা বলতে চাই বরাবরের মতো নিয়ম অনুযায়ী। ডক্টর তাজুল ইসলাম শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে থাকবার জন্য। আপনার মূল্যবান মতামত নিশ্চয়ই পাবো, সঙ্গে থাকুন প্লিজ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে রাফি, আপনার কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। আপনার বিবেক কি জাগানোর কাজ কে করেছে, যে কারণে আজকে আপনি অত্যন্ত সাহস নিয়ে লাখো জনতার মঞ্চে নিজের জীবনের ভুলগুলো স্বীকার করতে যাচ্ছেন?
আমি জেবিএসবি প্রতিনিয়ত শুনতাম, শোনা বলে একদিন আমার চিন্তা হলো না আমিও তো অনেক অপরাধ করছি, আমার আগে যাওয়া উচিত। তখন আমি নিজেই আমার সেলফোন থেকে আপনাদেরকে আমার কল করি। কল করার পরে আমি কানেকশন তিনবার কল দিয়েছিলাম, তিনবার কল দেওয়ার পরে আপনারা এখানে কানেকশন করি। আমার প্রায় কল দেওয়ার 3 দিন পরে আপনি আমাকে ডাকেন।
ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা ঢুকে যাচ্ছি এবার যাহা বলিব সত্য বলিব মূল পর্বে। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব। জি, আপনি শুরু করুন।
আমরা আগে থাকতাম আমরা এই চট্টগ্রাম নিউ মার্কেটে সদরবাইরে থাকতাম, তো ওখানে ফ্যামিলি পরিস্থিতি পরিবেশ সম্পূর্ণটাই ভালো ছিল। মানে ওখানে যে কোনো একটা ক্রাইম করবো বা ক্রাইমের ভিতরে ঢুকবো এরকম কোনো পরিস্থিতি ছিল না। ওখান থেকে আমার আব্বু বিভিন্ন সমস্যার কারণে তারপর ওই শেষে বাড়ির বসে আমি আর্জেন্টিনা।
বাবা কি করেন আপনার?
বাবা এখন
ওই সময়টাতে কি করতেন?
ওই সময়টাতে ডাটা সেট যে বিজনেসটা ওটা করতো।
কি বিজনেস?
ডাটা সেট প্রিন্টিং প্রেস।
ওকে আচ্ছা, তো আপনারা ওখানেই থাকতেন? কয় ভাই বোন ছিলেন আপনারা?
দু বোন এক ভাই।
দু বোন এক ভাই। আপনি যে সময় কত বলতেন তখন আপনার বয়স কত?
তখন আমি ওয়ানে পড়তাম।
ক্লাস ওয়ানে পড়তেন?
হ্যাঁ। তারপর ওখান থেকে মানে পরিস্থিতি আব্বু মানে ফ্যামিলি সমস্যা করেন, আমরা চলে আসি আরফিনগর। তো ওখানে জায়গা নেওয়ার পরে পরিস্থিতি ছিল খুব খারাপ, মানে চতুর্দিকে মানে ব্যাটার স্পট, ওখানে নেশা বেশি হতো, যে গাঁজা ওগুলো বিক্রি হইতো। আমাদের ওখানে একটা প্রাইমারি স্কুলে ভর্তি করে, আমরা ওখানে পড়ালেখা করি। ক্লাস যখন টু এ যখন আমি কি করছি, আমার ঘরে একদিন মানে বকা ঝগড়া করছিল, করার পরে আমি ওখান থেকে আমার একটা বকা ঝগড়া করার পরে আমার পড়ানো ছিল একটা লুঙ্গি আর একটা গেঞ্জি, ওইটা পরে আমি সাথে সাথে চলে
গিয়ে বকা ঝগড়া করেছি। আপনাকে
আমার মা
কি কারণে
আমার বকা ঝগড়া করতে যে আমি লেট করে আসছি? কেন?
কোথা থেকে লেট করে আসছি?
আমি গিয়ে মানে একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে মানে বাসে লেট করে আসছিলাম।
আচ্ছা।
তখন আমাকে বকা ঝগড়া দিয়েছে, আমার মেজাজ ছিল করা। করা হওয়ার পরে তারপর ওখান থেকে আমি সাথে সাথে চলে আসি ঢাকা। ট্রেনে করে ঢাকা চলে আসি, পকেটে ছিল আপনার 200 টাকার মতন। ঢাকা চলে আসার পরে এখানে
আমি এর আগে ঢাকা এসেছিলেন?
হ্যাঁ, এর আগে ঢাকা আসার।
কিভাবে এসেছিলেন? কার মাধ্যমে এসেছিলেন?
ট্রেনে করে।
ট্রেনে করে একা একা এসেছিলেন?
একা একা আসতাম।
মানে আপনি ঢাকা যাওয়া আসা ছিল আগে থেকে?
হ্যাঁ।
স্বাধীনতা
দিত।
কেন
স্বাধীনতা দিত? না আজকে ভুল করছে কালকে ঠিক হয়ে যাবে এরকম একটা।
আপনার বাপ মা দুজনে এটা করছেন? ভাই বোন কজন ছিলেন আপনি?
আমরা দুই বোন একবার ছিলাম।
আপনি সবার বড়?
না আমি মেজো।
আপনি মেজো? মানে আপনার ভাই বোন বা আপনার পরিবারে কেউই আপনাকে ব্যাপারে কোনো শাসন করতো
না? আমার বাবা সম্পূর্ণ ছাড় দিত, কিন্তু আমার মা ছাড় দিত। আমার মা বকা ঝগড়া করলে আমার বাবা আমার মাকে ঝগড়া করতো।
মানে ছেলে মেয়েদের কেন বকা ঝগড়া করো?
আমার বাবার একটা কথা ছিল যে আজকে ভুল করছে কালকে সে ও ঠিক হয়ে যাবে।
ঠিক হয়ে যাবে, ঠিক আছে। বলছিলেন যেটা যে আপনি কোথায় যেন চলে আসেন?
হ্যাঁ, ঢাকায়। তো আমি ঢাকা আসি, ঢাকা আসার পরে তারপর আমি টাকা কম লোভের সঙ্গে সঙ্গে একটা ফ্যাক্টরির দোকান আছে, দোকানটা এখন আছে। তো ওই দোকানে আমি কল দিই, ওই দোকান থেকে আমার মা মানে ঘরের নাম্বারে কল দিই। কল দেওয়ার পরে আমার মারে বলছি যে মা আমার মামা তো আছে, মামার নাম্বারটা দেন, আমি মামার কাছে যাবো। তো মা আমারে ফোনে বলে যে তুই কি পাগল ছাগলের মতন কথা বলতেছিস, তুই ছিলাম চিনাই এরা যখন বলছে তখন আমি আর কোনো কল করি নাই। এরকম করে আমি 9 দিন ওইখান থেকে সাথে যাই, মানে কমলাবাগ স্টেশনে যাই, আবার সিলেটের ট্রেনে উঠি। আমি সিলেটের ট্রেনে উঠতে পারি না, মানে সিলেটের ট্রেনটা রানিং ছিল দুপুর 12টার থেকে মনে না দেড়টা দিয়ে মনে ছাপতো, রানিং ছিল। আমি 10 মানে ধরে উঠি, ওঠার পরে তারপর এদিকে আমি যাই প্রায় অনেকক্ষণ, 2 ঘন্টা আড়াই ঘন্টা আমি ট্রেনে আসছিলাম। এতদিকে জল অবস্থায় বৃষ্টি পড়তো, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, ঠান্ডা আমার শরীরে কোনো কাপড় ছিল না, ঠান্ডায় আমি মানে পুরো বরফ হয়ে যাচ্ছি। এরকম অবস্থায় আমি সিলেট যাই, সিলেট পৌঁছিনি আসবো না কোনো একটা স্টেশনে আমি ঠিক মনে করতে পারতেছি না, ওইখানে যে আমি নামি। তাই ওই ট্রেনটা চলে গেছে, আমি ওটা নক করতে পারিনি। পরবর্তী আমি স্টেশনে যে ট্রেন মিস করছি, তো একটা লোকের জিজ্ঞেস করলাম যে ঢাকা সিলেটের ট্রেন আসবে কখন? বলতেছে যে আধা ঘন্টা পরে আসবে। তো একটা ট্রেন আসতে দেখতে যে অনেকটা খালি, যে ট্রেনে ভিতরে ঢুকি, ঢোকার পরে দেখতে যে অনেকটা সিট খালি। আমি ওখানে ঘুম পাইতেছি, আমি ঘুমানোর জন্য ঘুম শুয়েছি, দেখতে বৃষ্টি পড়তেছে ভিতরে। তো জানালাটা আটকানোর সময় আমি জানালাটা যখন আটকাবো তখন আমি জানালার হাতে মানে আমার বাম হাতে বুড়ো আঙুলটা ওখানে চাপা পড়ে, চিলে ওটা চাপা পড়ে। চাপা পড়ার পরে ওই হাত মস্কেছে না কি নিয়ে হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু হাতে প্রচণ্ড ব্যথা হয়েছে গিয়ে। তো হাতটা ওইভাবে ধরে রক্ত পড়ছিল কিন্তু কিছু, তো ধরে আমি শুয়ে রয়েছি। ওখানে শুয়ে থাকার পরে আমি ঘুম থেকে ওঠার পরে দেখছি স্টেশনটা চেনা চেনা লাগছে,
স্টেশন চেনা চেনা লাগছে।
ট্রেন থেকে নামিয়ে দেখি যে ওখানে চট্টগ্রাম চট্টগ্রাম স্টেশন দেখা। তো আমি চট্টগ্রাম চলে আসছি এখন ইয়ে নাই। ওই সময় মনে হয় তারপর দিন আমি দুপুর সকাল 7টার দিকে ভোর এক ছেলের সাথে পরিচয়। ছেলেটা আমার ওখানে কুলিগিরি কাজ করে, মানে একটা আনসার দিয়ে কিছু ইয়ে আসছিল। তো ওখানে আমরা 15 টাকা করে 30 টাকা পেয়েছিলাম। তো পেটেও মানে খিদা
লাগে। আপনি কুলিগিরি করলেন?
হ্যাঁ, আমি কুলিগিরি করছি।
আচ্ছা,
ওই ছেলের সাথে একবারই করছি। কিন্তু
এই যে আপনি দূর দূরান্তে চলে যাচ্ছেন মার সাথে রাগারাগি করে, ফ্যামিলিতে রাগারাগি করে, আপনার ভয় করতো না?
না, ওই সময় আমার ভয় কোনো জিনিসটা কাজ করতো না, যে আমি একদম কারো হাতে পড়বো বা ফান্দে পড়বো এরকম কোনো ভয়
কাজ
করতো না।
মানে বকা দিয়েছে তো বাড়ি থেকে পালাও?
হ্যাঁ।
ওকে, তারপর?
তো বলছিল আমাকে নিয়ে যায় একটা নাস্তার দোকানে। আমি খিদে লাগছে, আমার পকেটেও টাকা নাই। তো নাস্তা খাওয়ানোর পরে ওখান থেকে আমার লাল দিকে মাদানে নিয়ে আসে, লাল দিকে একটা ওই যেখানে রিজার্ভ গাড়িগুলো যায় একটা হোটেলে নিয়ে আসে। বলছে চাকরি দিবে, চাকরি দিয়ে চাকরি দিয়ে আমরা ওখানে দাঁড়াইছি বৃষ্টিতে। পরবর্তী এক লোক আসে, প্রায় 15-20 মিনিট দাঁড়া থাকার পরে কোনো কথা বলতেছে না, কিন্তু ছেলেটা কারোর সাথে কোনো হোটেলের সাথে কথা বলবে কোনো কথা বলতেছে না। তো ওই আমার এক লোক আসে, নাম হয়েছে ওনার সুলাল, হিন্দু লোকটা। তো উনি কি করছে আমার বলতেছে কি করো? আমি বলি যে কিছু করি না, আমার বাবা ঘরে মানে কাজের জন্য চাপ দিয়েছে, যে জন্য বাইরে এসে বসছি। এটাই বলছি বলে বাস কি করে? আমি বলছি চিরাঙ্গা মানে 8 নম্বর বাস চলে। আমি বলছি বাস চলে, কিন্তু সত্যি পরিচয় দেয়নি। মা কি করে? আমি মা গার্মেন্টস চাকরি করি। এবার বলছি লোকটা মনে মায়া লাগছে, লোকটা আমার ওখান থেকে নিয়ে গেছে। ওই ছেলের ব্যাপারে আমার ওই সময় কিছু বলে নাই। ওই হোটেলটা যে হোটেলের সামনে বসেছে উনি দেখে বুঝতে পারে আমার পেটে মানে খিদে লাগছে। তুমি আমার ভিতরে ঢুকে খাওয়ানোর পরে আমি ওখান থেকে ওই মামার সাথে মানে বিভিন্ন গাড়ির সাথে যাচ্ছি। মামা কিন্তু ওনার ছেলে মতন রাখত, তোমার ঘরে অনেকটা হিসাব টিসাব আমি রাখতাম।
জিজ্ঞেস করেন আপনি কোথা থেকে আসছেন বা কি অবস্থা?
হ্যাঁ আমি বলছি যে আমি আরফিনগর শেষ বাসা ওইটা বলছি। উনি বলছে আচ্ছা এখন আমার কাছে থাক, পরবর্তীতে তোকে আমি মানে ফ্যামিলি কাছে সাথে কথা বলবো।
আচ্ছা
তারপর আমায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমি এখানে থাকি নদিন থাকি। ওনার ছেলে দুই ছেলে এক মেয়ে। নদিন থাকার পর আমার থেকে খানিক খারাপ লাগতেছে, আমি ফ্যামিলি থেকে আসবো। তো ওই দিন আমি ওনার না বললে আমি ঘর থেকে আইসা করি। উনি আমার মোবাইল দিতে চাইছিল, এর মধ্যে আমি মোবাইল টোবাইল কিছু নিয়ে নিই, আমার মোবাইল লাগবে না যতটুকু আছে আমি এতটুকু ভালো আছি। তুমি আমার কোনোদিন মানে চাপ দেয় একটা মানে একজনের কাছে থাকলে যে একটা গালা গালি প্রেশার কি করো ওরকম কোনো কিছুই করতো না, তোমার ছেলে মতোই রাখতো। তো আমি নদিন পরে একদিন ওই দিন ছিল বৃহস্পতিবার ফ্যামিলিতে আসি। এলাকায় আসার সাথে সাথে আমার মানে ঘরে খবর গেছিলেন রাফি আসছেন। তারপর আমার আম্মু মানে একটা অন্য রাস্তা দিয়ে আসে মানে আমার ধরবে এমন একটা ইয়া করছিল, মানে আসতে তো আসতে মানে মারধর কিছু করবে না। তা আমি ভয় যাইতেছিলাম, তারপর বলে গেছে রেস আয়। গেলাম, যাওয়ার পরে আমার পাদা ঘরে ধরে কান্না করলো, তারপর ঘরে নিয়ে গেলো। ঘরে নিয়ে যাওয়ার সাথে সাথে আমার আব্বু ফোন করছে। জানি না আমার আব্বু ছিল টেক্সটাইলের এখানে মানে একটা দূরত্ব জায়গা ছিল। তো উনি পাঁচ মিনিটের ভিতরে মানে কথা ফোন রাখছে, রাখার পাঁচ মিনিটের মধ্যে দেখছি উনি আমার সামনে।
আচ্ছা আচ্ছা
উনি আমার সামনে, তখন উনি কি করছে আমার বলেছে তুই কই গেছিলি? মানে আমার কান্নাকাটি করতেছে, অদা দে তোর মার গায়ে হাত ছেড়ে মানে ইয়ে কর যে তুই কোনোদিন আর যাবি না। তুই এর মধ্যে কিন্তু যেই আমি সেল নাম্বারে ঢাকা এসে যে মোবাইল থেকে আমি কল দিয়েছি ওই নাম্বারে কল দিয়েছিল। ওই লোকটা আর আমার মামা জাহাঙ্গীর যেটা উনিও মিলে আমি স্টেশনে খুঁজছিল অনেক। ওই সে আমার হাত ভাঙা ছিল, আবার বাবা ভাঙা ছিল, ব্যান্ডেজ করা ছিল না, এমনি হাত এখনো ভাঙা আছে দেখা আছে। খুঁজে পাই নাই পাই নাই, কিন্তু আমার পাবে কোথায়? আমি তো ওখান থেকে সিলেট সিলেট থেকে চট্টগ্রাম ঘুরতেছি, এসে যাওয়ার জন্য অনেক মানে ভালো যা যা পছন্দ খাবার ওগুলো সব রান্না করে খাওয়া দিয়েছে। তার কিছুদিন পর আমি গিয়ে আবার মানে এরকম করছি, তখন কিন্তু আমি এটা শখে করছি, আমার ভালো লাগতে না চিরাংশ আমি ঘুরে আসবো। তো ওই দিন আমি বাইরে আমি 260 টাকা নিয়ে আমার ঘরে তামা আসছিল,
মানে আপনার ভালো লাগছে না এই জন্য আপনি বাড়ির বাইরে চলে গেছেন। আপনার কোনো ফ্রেন্ড ছিল না ওই বয়সটাতে?
ফ্রেন্ড ছিল যে আমি একটা কথাই বলছিলাম, আমাদের যে এলাকাটা ওই এলাকাটা খুব খারাপ, পরিস্থিতিটা খারাপ, মানে কিছু লোক ভালো হলে তো এলাকাটা খারাপ কিন্তু এলাকার মানুষগুলো খারাপ,
কিন্তু ছেলে যাদেরকে আপনি সমবয়সী বন্ধু হিসেবে পেয়েছেন তারাও খারাপ।
হ্যাঁ তারা খারাপ, তারা কিন্তু নেশাও করতো,
কারণ নেশাও করতো
তারা নেশা রানিং ছিল। তারপরে পরবর্তীতে আমি এখান থেকে
আপনি বলছিলেন যে কত টাকা নিয়ে বের হলেন?
260 টাকা
নিয়ে বের হয়েছিলেন। কেন বের হয়েছেন?
ঘুরে আসবো। তবে ওই টাকাটা আমি পাইছি আবার ইয়ার থেকে, আপনার তামা আসছিল আমাদের ইপিএস আসছিল, ইপিএস থেকে আমি ওই তামাটা খুলছি, অ্যাডাপ্টারটা খোলার পরে ওইখান থেকে তামাগুলো বিক্রি করছি, বিক্রি করে 260 টাকা পাইছি। আর ওই 260 টাকা নিয়ে আমি চলে আসি আবার ঢাকা। এবার কিন্তু কাউকে ফোন করতেছি না, ঢাকার থেকে গেলাম আমি ঢাকা, মানে যেদিন আসি ওই দিন রাত্রে থাকছি, ঢাকা স্টেশনে থাকছি। থাকার পরে ওইখানে গেলাম লালমনিরহাট, ট্রেনে করে ট্রেনের ছাদে করে আমি লালমনিরহাট চলে যাই। আমার লালমনিরহাট থেকে আমি ওখানে স্টেশনে ঘুরিও না, তারপর আমি লালমনিরহাট থেকে আসা করতাম, ট্রেনের ছাদে করে আসতেছি। আমার থেকে একটা জিনিস ভালো লাগতো যে ধান কেটে পাট, তারপর দূরন্ত মানে মানে জায়গাগুলো ভালো লাগতো, কিন্তু আমি কোথা থেকে কোথায় যাচ্ছি বা মানে কত দূরত্ব ওইটা কিছুই জানতাম না। তারপর এখান থেকে ঢাকায় আসছি, আবার ঢাকায় এসে তারপর আমার আবার ফ্যামিলিয়ারে ফোন করছি। ফ্যামিলিয়ারে ফোন করার পরে তারপর আমার জাঙ্গিমা আবার ফোন করছে যে এইবার তো হাত ছাড়া করা যাবে না। জাঙ্গিমা ফোন করছে, জাঙ্গিমা আমাকে আনছে, আনার পরে তারপর ওখান থেকে আমার আবার বাসে করে পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পর আমি চিরাং আসি, আসার পরে তারপর খবর শুনতে দিয়েছিলি কি যে আমার ফাইভের পরীক্ষা। তখন কিন্তু আমি দূর থেকে কিন্তু আস্তে আস্তে উঠে আসতেছি, ফাইভের যখন পরীক্ষা তখন আমি কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছি 17 দিন বাকি। যে স্কুল থেকে পরীক্ষা দিব ওই স্কুলের টিচাররাও জানে না যে আমি পরীক্ষা দিব, কারণ আমি ওই সময় লেখাপড়া অতটা করতাম না, স্কুল পালাইতাম, পড়ালেখা ইয়ে করতাম না, মানে টিচারদের সাথে একটা খারাপ ইয়া আসিল।
আচ্ছা
তারপর কি করতাম, এখন লেখাপড়া কিন্তু আমার মানে মনোযোগ মাথা আছে ইয়া কিন্তু খুব ভালো ছিল। তারপর আমি ওখানে পড়ালেখা করলাম, আমি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর প্রশ্নগুলো মানে এক করে ওখান থেকে মানে প্রশ্নগুলো বাছাই করে দিন যাত করতাম। পড়াবার আমি পরীক্ষা দিই, আমার আব্বু বলছে যাও পরীক্ষাটা দেয় তারপর দেখা যাক কি হয়।
কোন ক্লাসে কথা বলছেন এটা?
তখন এটা ফাইভে,
ফাইভের পরীক্ষার কথা বলছেন। ওকে
তারপর আমি ফাইভে পিএসসি দিই, পিএসসি দেওয়ার পরে আমার রেজাল্ট আসে, রেজাল্ট আসে আমি বলছি যাও আমি পরীক্ষা দিয়েছি ভালো মতো, এখন কি রেজাল্ট আমি জানি না। যেদিন রেজাল্ট দেয় ওই দিন আমি নেটে দেখি রেজাল্ট, আমার আব্বু দেখতেছি আমি 3 পয়েন্ট আর আমি দেখতেছি 3.6, একটু বেশ কমিতেছে। আমার আব্বু কমপ্লেন করার জন্য স্কুলে গেছে, স্কুলে যেয়ে দেখানো টিচারকে বলছে আসা আমার মানে ছেলের রেজাল্টটা কি অবস্থা, যে আপনার ছেলে তো পরীক্ষা দেয় না, আপনার ছেলে কি রেজাল্ট জানবে? পরীক্ষা দিছে ওদের দলটা আসছে, বলতেছে কই রেজাল্ট কার্ডটা দেন তো, রেজাল্ট কার্ডটা দিছে। তারপর আমি পাইছিলাম 3.06, আসল রেজাল্ট যেটা। তারপরে এখন আমি ঘরে বসে চুপচাপ, এখন আমার কেউ ভর্তি করাবে, তখন ডক্টর স্কুলে ভর্তি করালাম ক্লাস সিক্সে। আমি তখন আবার আরেক দিক দিয়ে খুশি হয়েছিলাম যে কোনো দিকে যাইনি, কারণ নতুন স্কুল করতে গেছি, আমার বোনও ওটাতে পড়তো, এখন আমি নতুন হয়েছি। তারপরে বিভিন্ন সৃজনশীল কলেজে ওগুলো করতাম, মানে ভালো লাগতো, এগুলো আমি করবো এখন নতুন। ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে এখন মানে ওখানে নতুন নতুন ফ্রেন্ড ইয়ে হয়েছে। যখন সিক্সে ভর্তি হয়েছি তখন সিক্সে আমরা বি সেকশনে ছিলাম, দুটো 98 জন ছেলে। তো 13 জন মেয়ে ভাবতি অ্যাডমিশন নেওয়াতে 13 জন মেয়ের সেকশনে হয়েছে না, 13 জন মেয়েকে দিয়েছে আমাদের সেকশনে। তখন 13 জন মেয়ে মানে ভালোই দিন কাটতেছে। এক সময় একটা জিনিয়া নামে মেয়ে ছিল, ওই মেয়েটা আমার সাথে ফ্রেন্ড হয়। আমার ফ্রেন্ড একটা ওর বান্ধবীর চুল ধরে টানছিল, আমার আবার যেকোনো আর কি কোনোদিন দেখলে হাসতাম। আমি আমার বন্ধুটা চুপ করেছি, আমি হাসতেছি। তো এই জিনিয়া বলতেছে তুই দিছিস না। আমাদের বিকাশ স্যার আসলে বিকাশ স্যার কিন্তু প্রচন্ড ম্যাট দেয়, যেরকম আদর করে ওরকম মারে। ওই বিকাশ স্যারের কাছে বিচার দিল, বিচার দেওয়ার পরে আমি আমার প্রচন্ড মার দিল। আমার পিঠে মানে ওই সময় পিঠে ডাক করে ফেলতো আমার, মানে ওর এতগুলো আমি মেরে গেছি, এতগুলো কমপ্লেন আমি মেরে গেছি যে পুরো স্কুল জানা যায় আমি ওর পিছিয়ে মানে ওর সাথে লাভ করি। তো জিনিয়া কিন্তু ওতে রাজি নেই। আমি বলে তোকে তো আমি চাইতে দিছি, আমি তো তোর সাথে লাভ করতে চাইতেছি না। এটা যখন বলতেছে পরে আমি জিনিয়ার সাথে অতটা কথা বাড়াবাড়ি করি নাই, তা আবার বন্ধুত্ব মিলতেছে আবার ছুটতেছে। তো একদিন গিয়ে গেলাম ওরা, আমি চাইতানোর জন্য চিঠি লিখতাম যে আমি তোমার দেখতেছি, কিন্তু আমার নাম লিখতাম না। আমি দুই টাইপের লেখা লিখতাম, মানে একদম স্টেট বাই স্টেট লিখতাম, লিখে লিখে ওরা দিতাম, ওরা চাইতে দিতাম। ও মানে খুঁজতো, মানুষ খুঁজতো, কিন্তু কে মানুষ এটা পাইতো না। আমার চাইতে তো কিন্তু ভালো লাগতো আমার মানুষকে। তারপরে ওইখান থেকে ফিক্সিং ব্যবস্থা জিনিস সাথে আমার এক প্রকার মানে খুব ভালো একটা সম্পর্ক হয়। ওই সময় ক্লাস নাইনে আঞ্জু আর আখি, ওই দুই বোন, ওই দুই বোন আমার হেল্প করতো মানে চিঠি গুলো ট্রান্সফার করার জন্য। তো ওরা হেল্প করতো, ওরা তো জানে যে আমি ফিল্ম করতে চাইতেছি না, আমি জাস্ট মানে চাইতে দিয়েছি। তো ওর জিনিয়ার বান্ধবী হেল্প করতো, ওদের বাসায় যাইতাম, জিনিয়াদের বাসায় কোনো সময় যাইতাম না, কিন্তু আখিদের বাসায় যাইতাম। আখি তারা আমাদের মানে জিনিয়ারা আমার কাছে আনতো, আনতো, মজা করতাম, আবার চলে আসতাম বসে। তারপরে ঘরের মধ্যে প্রচন্ড ঝগড়া হইতো আমার নিয়ে, কিন্তু আমার ঘরে কিন্তু এখনো কিন্তু ঝগড়া হয়, ঝগড়া হলে মাঝে মাঝে কিন্তু কম, আগে তো মানে বেশি ইয়ে করতাম, সেজন্য ঝগড়া হইতো বেশি। তার পরবর্তীতে আমি যখন শিক্ষক পরীক্ষা দেওয়ার আগে দিনের সাথে আমার একটা বিচ্ছিন্ন ঘটে, যে ওর বই নিয়ে ফেলাই আমি, কমার্সের মারি খাওয়াইতো, সেজন্য ওর বিজ্ঞান বই এখন বইটা নিয়ে ফেলি। নিয়ে ফেলার পর ও আমার সন্দেহ করতেছে, তো আসলেই আমার ব্যাগ চেক করতো, কিন্তু আমি স্কুলে আসলে আমার ব্যাগ চেক, একদিন আমারও জানতো ব্যাগ চেক করছে। তো আমি আবার নিজের চিন্তা করলাম ও যদি পরীক্ষা ফেল করে তো আমারও ধরবে, সেজন্য আমি আমার একটা পাশে ঘরে মেরে দিয়ে ওই স্কুলে করতে একটা ক্লাস করে স্কুলে মেরে আই নিয়ে সেই দুইটা বই জিনিয়া নামে মেরে দিয়ে আসবি, আমার নাম টাম কিছু বলবি না। জিনিয়ার দিয়ে আসতে গেছে না, তো জিনিয়া তারা 4-5 জন মিলে মেরে পেশাব দিছে। ছোট মেয়ে বাচ্চা মেয়ে ভয় দেখাইছে, নাম বলেছে, তারপরে আছে দিয়ে আসে। আমি আসলাম ক্লাসে, আসার পরে আমি কিছু জানি না, মানে আমার কিছু বুঝতে দিতেছে না। তো ওই আবার বিকাশ স্যারের ক্লাস আসলো, আসার পরে উনি মায়ের বলছে, বলার পরে প্রমাণ কি, বলছে প্রমাণ হচ্ছে এই মেয়ে। ওই মেয়ে আবার দেখে আমি স্কুল থেকে ডাইকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এই মেয়ে, তো মেয়েও বলছে সাক্ষী দিয়েছে। মেয়ের সাক্ষী দেওয়া উদিন আমার প্রচন্ড মার দেয় আমাকে, মানে মানে মুরগি বানায় পিছিয়ে দিয়ে ইয়া পিঠে করে বাড়ি জালিবাদ দিয়ে মারতো, উনি 3-4টা জালিবাদ এক করে মারতো। মানে বলে আমি ওদিন বাসায় এসে বলছি, মানে বলছি মা বলছে কি করবি, মা অতটা ইয়া করতো না, স্কুলে ছেলের মধ্যে মধ্যে ঝগড়া হয়, আমার আব্বু কোনোদিন কিন্তু কোনো মারামারি বা ইয়ার ভিতরে যাইতো না, স্কুলে হয়েছে স্কুলের টিচার এটা সমাধান করবে। এরকম করতে করতে একদিন ওই সিক্সে থাকা অবস্থায় আমি একটা মেয়ের ছাপ্পর মারি, দোলনা নামের এক মেয়ে ক্লাস টেনে, ওরা ছিল পুলিশের মেয়ে একটা, পুলিশের মেয়ে, সেজন্য উনি একটু মানে মাথা বাক চড়া। তো আমার বলছে বান্দর, বান্দর বলছে ও ওয়াশরুম থেকে বাইরে আসার সাথে ওরা একটা থাপ্পর মারি। এই থাপ্পর মারার কারণে বাবুল স্যার নামে এক লোক আসলো, উনি কি করছে আমার গার্ডিয়ান ডাকাইছে, বলছি তোর অঙ্গীকার নামা দিতে হবে আর তোর গার্ডিয়ান টাকাইতে হবে। আমি বলছি স্যার আমি অঙ্গীকার নামা দিতে রাজি, কিন্তু আমি গার্ডিয়ান টাকাতে রাজি নেই, কারণ আমি জানি আমার কোনো আমার ফ্যামিলি কোনো জায়গায় আমি নিয়ে যেতে চাই আমার বিচারের কারণে। তো আমার ফ্যামিলি আর টাকা লাগে নেই, আমার অঙ্গীকার নামা অত গিয়ে আমার একটু ভয় থাকে, কিন্তু অঙ্গীর নামা কিছু না একটা লেখে বলছি এখানে সিগনেচার করে দিই। আমি সিগনেচার করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে 7 উঠছি, যখন 6 দিলাম তখন রোল ছিল 62, 7 উঠার পরে আমার হয়ে গেছে 113 রোল হয়ে গেছে। আমি রেজাল্ট খারাপ করছি, 7 চলছে, তোলার পরে 7 বেশি দিন যাইতে পারি নাই, 7 অতটুকু কিছু করি নাই। 7 বেশ 2-3 মাস যাওয়ার পরেই আমি স্কুল থেকে একটা মারামারি করছি ওই মেয়ের নিয়ে, জিনিয়ারে নিয়ে, একটা বেড়ে বলতে জিনিয়ার সাথে কথা বলাস কেন, তাহলে আমি বলবো তোর ইয়ে আসুন। ও হয়েছে আমার বেদব মার দেয় স্কুলে, ওই দিন শার্ট টার্ট সবকিছু ছেড়ে দেয়, আমার ময়লাও পরে প্রচুর। তাই এত দেখি আমি স্কুল থেকে টিফিনে চলে আসি আর যাই না, শেষ আমার এত দেখি। আমার যখন 7 পরে আমার হয়নি, কারণ আমি বাসায় আসছি, আসার পরে এক বছর আমি ঘরে বসে আছি।
মানে আপনি পড়াশোনা করেন ঘটনার পরে?
হ্যাঁ, মারামারি করার পর থেকে স্কুল থেকে আসছি। সবাই জানে কি আলমগীরের সাথে আমার কোনো আলাদা কোনো মারামারি হয়েছে, সেই কারণে আমি ভয়ে যাইতেছি না।
মানে আপনার ফ্যামিলি জানতো যে আপনি স্কুলে যাচ্ছেন না?
হ্যাঁ জানতো। আমি বলছি যে আমার স্কুল যেতে পারছে না, পড়লাম এরকম করতে হবে। যখন এক দেড় মাসে গেছে তখন আম্মু তারা আব্বু স্কুলে খোঁজ নিচ্ছে, দেখতে আমি মারামারি করে আসবে বসে আর যাইনি। তো পরবর্তী আব্বার আমার প্রেশার দেয়নি, যাচ্ছি ক্লাস নেই, তারা আমি এখানে একটা স্কুলে ভর্তি করে নিই। এখানে একটা বেসরকারি স্কুল তৈরি করে, বেসরকারি স্কুলে ঢুকায়, তো ওখানে টাকা ঢুকে বেশি। তারপর অতটা ইয়া করতো না যে আমার আমার আব্বু কথা হলে আমার টাকা ফেলে যাক, আমার ছেলে জানার মানুষ করা যায়। তো আমার আব্বু প্রচুর টাকা দিত, কিন্তু লেখাপড়া করতাম। যখন আমি সেভেনে ভর্তি হয়ে সেভেন আর পড়িনি, সেভেনে যতটুকু পড়ছি বইগুলো রানিং করেছিল যেন আমি এইটে অ্যাডমিশন নিতে পারি। তো এইটে অ্যাডমিশন নেওয়া হয়েছে ওই স্কুলের হেড টিচার আবার আমার আব্বুর বন্ধু। যখন অ্যাডমিশন নিয়েছি নেওয়ার পরে তবে ওই লোক আমার পড়াইতো, আমার মেধা ভালো ছিল, তাহলে তুমি পাস করবে। কিন্তু আমি কোনোদিনই কিন্তু ক্লাসে পড়া ঠিক মতো দিতাম না। যখন দিতাম না তখন উনি কি করছে, একদিন মানে একদিন দিন থেকে আমার মানে খারাপ বিহেভ করতেছে। খারাপ বিহেভ বলতে গেলে উনি আমার ঠেস মারতো বেশি, যেমন কাকু ডাকতো, তারপর বিভিন্ন ধরনের বাজে কথা বলতো।
মানে এগুলো আপনার পছন্দ হতো না?
হ্যাঁ পছন্দ হতো না। তারপর উনি আমার মানে আমার কাছে বলতো একরকম কথা, আমার বাবার কাছে বলতো আরেকরকম কথা। আমি আসলে আমারা বলতো যে তুই তোর বাপের বললি বেতন বেতনের টাকা দিতে এই করতে সে করতে এগুলো বলতো। তারপর আবার আমার মা এই বাবা যখন আসতো তখন বলতো যে আপনার ছেলের মতন সেই হয় না, আপনার ছেলে খুব ভালো, এই লেখাপড়া খুব ভালো, একটু চেষ্টা করলেই পারে। মানে আমার বাপের কাছে উনি আমার মানে ভালোবাসা দেয়। আমার বাবা যখন জায়গা তখন আমার এমনি খারাপ, আমি খারাপ, আমি লেখাপড়া এরকম একটা ইয়া ছিল। উনি আমার সাথে অনেকটা ফিরে আসলো, অনেক অনেক সময় ওনার সাথে আমি রাতে কাটাতাম। এই ফেরির সময় ভাত খেয়ে নামাজ করে তারপর বাসায় যেতাম না, আর সারাদিন ঘুম যেতাম, আর রাতে ওনার সাথে বসে বসে কথা বলতাম মন্দিরের সামনে। তারপর উনি আমার সম্বন্ধে অনেক কিছু জানে, কিন্তু আমার অবর্তমানে উনি আমার মানে ঘটনাগুলো জানতেছে আস্তে আস্তে। পরবর্তী দিকে গেছে আমার স্যারের যখন ওই ছয় স্যারের কাছে পড়ি, করার পরে আমি পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পরে আমি এক সাবজেক্ট খারাপ করি, করার পরে ভালো গেছিলাম। আমি আর ভর্তি হতে পারতেছি, মানুষ ট্রাই করছে এক স্কুলে ট্রাই করছে, ওনারা বলছে যে 20,000 টাকা দেওয়া লাগবে, মানে বন্ড সাইন দেওয়া লাগবে, যদি পাস না করে এবার ওখানে যদি পাস না করে তাহলে 20,000 টাকা পাবেন না। মানে এরকম একটা কন্টা হয়েছিল। তো ওই আব্বুর ওখানে আর দেয়নি। তারপর বলতে যে আমার আবার কি বললো যে ঠিক আছে তুই এক বছর আমার সাথে থাক, এক বছর রং করা ইয়ে করবি, তাও ইয়ে করবি, পরীক্ষা দিবি। ঠিক আছে, তো এক বছর হতে আমার গান বাজনা চাকরি করতে চাইছিলাম, তারপর চাকরি করতে মানা করতো। তো শেষ মাসে মানা করতে করতে একদিন আমি যাই ঢুকছি, একটা গার্মেন্টসে ঢুকছি, ঢোকার পরে ওখানে চাকরি করছিলাম আমি এক মাস। এক মাসের ভিতরে আমি আমার শরীর কমে গেছিলো, মানে পরিশ্রম এরকম পরিশ্রম করি নাই আমি কোনো সময়। তারপর কি করছি, ওখানে আমি এক মাসে বেতন পাই 7,000 টাকার মতন স্যালারি পাই। ওখান থেকে আমি 7,000 আমার আব্বুর কাছে চলে যাই, আমার আব্বু আমার উপর পরে তো ওখান থেকে আমার একটা মোবাইল কিনে দেয়। আমি বলছিলাম আমার মোবাইল লাগবে, একটা অ্যাকসেপ্ট নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমি আমার বাসায় আসি, আম্মু কীভাবে জিজ্ঞেস করছিলাম, আম্মু খাওয়াইলাম, আম্মু মানে আম্মু সব মিটাইলাম, বোনের কি লাগবে এটা জিজ্ঞেস করছি, যার মতন সব মিটাইতেছি। তারপর একদিন একসময় এরকম করতে করতে তো আমাদের এখানে সিনিয়র যেগুলো আসছিল তো ওদের সাথে পরিচয়, মানে ওনার সাথে একটু কথাবার্তা হইতেছে দিয়ে আবার একদিন আমার বললো যে চল আমার সাথে চল। আমি বললাম কোথায় করে গাড়ি দেখতে পারবি? তো এরকম বললে একদিন আমাদেরকে মানে সিম ইয়াতে করে এই ট্রাকে গাড়িতে করে আমাদের নিয়ে গেছে ইয়াতে কাজিরদড়িতে, কাজিরদড়ির অফিসের সামনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে পরে যখন পাড়ি অফিসের দিকে যাবো তখন সাথে সাথে পুলিশের নিরাপত্তা বাহিনী তারা ওরা কি করছে টাকা শুরু করছে।
কিসের জন্য?
কিসের জন্য? ওই অফিস থেকে ইয়া মিছিল বাড়িতেছে।
আচ্ছা,
মানে ওরা বাড়িতে বাড়িতে দিবে না, কিন্তু ওরা বাড়িতে
না। তো আপনি ওখানে কেন গেলেন?
আমি কিছু আমাদের বড় বাজারে নিয়ে গেছে, কিন্তু আমি তো জানতাম না একটা মিছিল বা মিটিং।
ওকে,
ওটাতে রাবার বোর্ড যখন খেলা শুরু করছে তো আমরা সবাই মানে সিনিয়র ভাই তখন আর নাই আমার সাথে, এক একজন এক একদিকে দৌড় মারতেছে। তারপর ওখান থেকে কি করছে আমরা একটা বিল্ডিং এ উঠছি, একটা বিল্ডিং উপরে ওইটা দাঁড়িয়ে গেছি। আমি আবার প্ল্যান করছি যে যদি পুলিশ আসে তাহলে আমি ওই পানির ট্যাঙ্কি আসছে পানির ট্যাঙ্কিতে ঢেকে থাকবো, পানি কিন্তু ভর্তি ওটাতে। আমি ওরকম প্ল্যান করে রাখছি। দ্বিতীয় দিন পুলিশ আসে, একটা সাংবাদিক আসছে মানে ফটোগ্রাফার, উনি আইসে কি করছে ছবি তুলছে, ছবি তুলে ওনার মতন চলে গেছে। তো কাউকে পাইতেছি না সিনিয়র ভাই, কাউকে দেখতেছি না। তাও আমি ওখান থেকে নাইমা ছাড়বো তা মানে আটকে মানে কেউ যেন সন্দেহ করতে না হয় ওরকম ভাবে আস্তে আস্তে আসলাম। বসা পর্যন্ত আসার পরে দেখতেছি আমাদের পাঁচজন সিনিয়র ভাই দেখছি ওনারা হাইটে আসতে, মানে ওনাদের প্ল্যান হবে ওনাদের পাগারে এক টাকাও নেই, ওনারা আইসা করবে। আমার থেকে আবার টাকা ছিল 50 টাকা, তো ওদেরকে আমার বলতেছে রাখি তো টাকা আছে, আমি যাচ্ছি ঠিক আছে আসছে। উনি বলতেছে কি যে ঠিক আছে চল আমাদের বাসায় বাসায় নিয়ে চলছে। আমি ওনাদের ওইখান থেকে শেষ পর্যন্ত আনছি। তারপরের দিন আমার দিছে যে 120 টাকা, যে কালকে আমাদের সাথে গেছিল 120 টাকা রাখতি। তো আমার ওই দিন একটা টাকা দিল। তো আবার এরকম মানে এরকম নিয়ে যাইতো মাঝে মাঝে, প্রায় সময় নিয়ে যাইতো, নিয়ে যেতে কিন্তু কোনো সময় কিন্তু এরকম রাবার গুলো ছাড়া আর হয়নি, কিন্তু হয়তো লাঠি চাষ হইতো, লাঠি চাষ হইতো যে কোনোটা ফায়ার করতো, কোনোটা পিঠে করতো, কোনোটা হাতে করতো। তা আমার দিন বসে সিনাতে সিনাতে যখন লাঠি চাষ একটা বাড়ি বসছে মোটা লাঠি,
তখন কি আপনি রাজনীতি করা শুরু করেছেন?
হ্যাঁ শুরু করছি।
মানে আপনার রাজনীতির এন্ট্রান্স মানে শুরুর সময়টা?
হ্যাঁ শুরুর সময়টা।
বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। চার মিনিটের ছোট্ট একটা বিরতি এবং চার মিনিট পর আমরা আবারও ফিরব রাফির কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিটের ছোট্ট একটি বিরতির পর ফিরে শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। রাফি রয়েছে আজকে আমাদের সাথে এবং রাফির জীবনের অপ্রিয় সত্যের ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা। প্রিয় শ্রোতা, যারা এখানে এসে কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। রাফি, আপনি রাজনীতির সাথে যুক্ত হলেন, তারপর
আমি শুনতাম না, কিন্তু টাকা দিতে আমার প্রবলেম কি, আমি তো যাইতাম। তা আমার নাস্তা খাওয়াতে কোনো সময় কোনো টাকা দিতে, তাই আমার কথা হলো যে অনেকজন বলতে তোদের মাথা কি করতেছে, তোদের মাথা সিনিয়র বেতারে কি করতেছে, কি করলো কি করো, আমার তো দরকার টাকা। কিছু নামটা বলতেছি না, ওনার সাথে পরিচয়, উনি আমার সাথে মানে খুব ভালো একটা বিয়ে করে। একদিন আমার বলছে যে তোমার আমি ফোন করি, ওরকম অমুকটা আমি আইসা বলো। তো আমার একদিন ফোন করছে, উনি আমার ডাকছেন, গেলাম দুদিন মিটিং ছিল ইয়াতে অক্সিজেনে। তখন আমরা গেলাম, যাওয়ার পর আমি কিন্তু কোনো ছেলে মেয়ে নিয়ে, কারণ আমি নতুন দূর শিখি কোন ছেলে আমার ডাকে আসবে। তারপর আমি একলাই গেলাম, কিন্তু ওনারাও এই সিনেমাতে কথা বলছে, ওনারা মনে করছে কি আমি ফলোয়ার নিয়ে গেছি। তা আমার যাওয়ার পর আমরা ওখানে আসলাম, তারপর কিছু ছবি তুলছিলাম। ছবি তোলার পরে কি করছে, বলে যাচ্ছি ঠিক আছে ছবিগুলো আমার বলছে, ছবিগুলো তুমি তুলিয়ে তোলার পরে আমার লাস্টে দিয়ে দিও। ছবি তোলার পরে ওনার মিটিং শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আসার পরে উনি আমার কি করছে,
কিসের ছবিগুলো
টাকা দিছে তাই বলে একলা এসে আমি পাইছি ২০০। যদি ফলো নামতাম তাহলে তো ভাগে পাইতাম না। তো চিন্তা ভাবনা করে আমি চলে গেছি, আর কোনো আমি সিনিয়র সাথে আসি না, তখন আমি একলা একলাই আসি। যদি পারি দুই চারজন ছেলে নিয়ে আসি, আর বাড়িতে একলাই চলে আসি। আর ওদের বলি হ্যাঁ আমার দুই তিনজন ছেলে আছে, ওরা ওইখানে বসে গেছে, এরকম বলি। তারপর ওনারা কি করছে, রাজনীতিবিদরা মানে প্রায় সময় এখন যাইতেছি না, কারণ আমি অন্যদিকে যোগ করছি। একটা বার্মাকালীন নামে একটা ছেলে, মানিক নামের ছেলের সাথে পরিচয় হয়েছে, ফ্রেন্ড সার্কেলের ভিতরে পরিচয় হয়েছে। তো ওই ছেলে একদিন আমার বলতেছে যে তুই কি করছ, আমি বলি যে আমি এখন কিছু করি না, আপাতত ফিরে আসি। উনি বলতেছে যে আমার সাথে যাবি, আমি বলি কোথায়, যাবি কিনা বল, আমি আগে বল কোথায়। তাই উনি আমার বলতে চাইতে জানো, তো পরে একদিন কি করছে নিয়ে গেছে, তারপর জোর করে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে, ওই ইয়াতে বদ্ধার আবাসিকে, আবাসিক বিল্ডিং নিয়ে গেছে। আমি বলি কি জন্য আসছিস, বলো দেখ কি করি। এক হাতে একটা পাইপ বাইর করছে, পাইপের থেকে টানে এনে তারা প্রায় ১০-১৫ ফুটের মতো একটা লাঠি বাইর করছে, মানে পাইপের ভিতরে পাইপ টান দিলে এটা লম্বা হয়, টান দিলে আবার ছোট হয়, চাপ দিয়ে ছোট হয়ে যায়। তো ওইটার মাথা দিয়ে তারা ওই ইয়ে জালি আছে না, জালি
পাশে
এমন ভাবে জালি পাশে যে একটা মানে কিছু ওইটার ভিতরে রাখলে এটা ভিজে থাকবে, তার থাকি যেরকম ওরকম। তো কি করবি এটা দিয়ে, তো বলছে তুই দেখে থাকে। তো পাইপ ভাবে তিন তালা দুই তালা এরকম উঠতো, ওইটা এটা জানালা খুলে গেলে দেখতো, যেগুলো গ্লাস করা জানালা ওগুলো হালকা করে দেখতো, দেখার পরে তাই গ্লাস করার লকগুলো খুলতে পারতো। আবার আমি পারতাম না, ও খোঁজা খোঁজা তারপর ওইটা দিয়ে দাবার ইয়ার ঢুকাইতো, মোবাইলের নিচে পাতলা একটা সুখ দিত, ঢুকে দিত, ঢুকে গেলে মোবাইল চার্জে থাকো গার্জে কমে যাবে, ওই মোবাইলটা ওটা ওইটা করতো। আর যদি চার্জে থাকতো, করার পর ওটা যখন তোর একটু টান দিত, তখন চার্জারের পিনটা ফেলে দিত, মোবাইল নিতে এরকম করে ল্যাপটপ নিতে অনেক কিছু নিত, নেওয়ার পরে ওগুলো নিয়ে নামছে। তো নামার পরে ওগুলো দেখছিস কি, আমি যে দেখছি এরকম তিন চার দিন করছিল আমার সাথে কন্টিনিউ, কিন্তু কোনোদিন আমার ভাগ দিত না, মানে আমারও এক কথাই বলে আমার এটা শিখিয়ে দিছে। তা আমি এটা যাইতে গেলাম, কিন্তু হ্যাঁ নাস্তা পানি খাওয়াই তো ওইগুলো করাইতো। তা আমি এক পর্যায়ে শিখছি, তো আমার ওর সাথে আমি যাইতাম কিন্তু কন্টিনিউ, একদিন ওর নিচে দাঁড়া এসে তখন আমার চলছে ফার্স্ট। আমি কি গেলাম ওরকম একই মতো, কিন্তু আমি বেশি কিছু নিতে পারতেছি না, আমি দুটা মোবাইল নিছি, একটা প্যাড আছে, আইপ্যাড আছে, আইপ্যাডটা নিছি, ওর নিচে নামছি নামার পরে তারপর কুকুর আসলে আবাসিকের ভিতরে, কুকুরগুলো তখন ঘে ঘে করছে, তখন সিকিউরিটি দাঁড়ানো দিছে, দাঁড়ানো দিয়েছে, তখন আমার মোবাইল ধরে পকেটের ভিতরে ঢুকে গিয়ে আমরা এমন দৌড় দিছি, আমরা কোনো নালা দেখতেছি না কিছু দেখছি, আমরা মানে উষ্টাকে পড়ছিলাম একটা গাছের সাথে বাড়ি খেয়ে, তারপরে দৌড়াই দিই, কিন্তু মানে এই পর্যায়ে কিন্তু আমার নিয়ে ওর মতন দৌড়াইতেছে। তখন মানে আমাকে একটা মানে ও সেভ করবো ওরকম কোনো চিন্তা ভাবনা ছিল না, আমি দৌড়াইতেছি, দৌড়ানোর পরে কি করলাম এক পর্যায়ে আমাদের এলাকায় ঢুকলাম, ওখান থেকে কিছুটা পথ আসে, ওখান থেকে গাড়িতে আমরা এসে বসছি, আমাদের ওই সিকিউরিটি গার্ড ধরতে পারিনি, তারপরের দিন ওখানে যে খবর এসেছে ওটা বাসায় চুরি হয়েছে। তো এরকম করে সে বিভিন্ন জায়গায় যাইতো, যেমন বর্ধমান আবাসিকে যাইতো, তারপর ডিসির মোড় যাইতো, এরকম বিল্ডিং এ যাইতো, তারপর কি আসছে ওর সাথে আমি যখন চুরি এগুলো শিখছি, সেখানে পরে ওরা আমার দরকার করতে হয়, তো আমাকে ফোন করতো, ফোন করলে আমি আর ওর ফোনটা রিসিভ করতাম না, বা কোনো জায়গায় ফোনে সঙ্গে বলতাম আমি অমুক জায়গায়, আমি মানে বিভিন্ন কাজের অজর দেখাইতাম, এখন ও আমার আর ধার ধারছিল না, ও যেহেতু এত অজর দেখাইতেছে আর ধার ধারার দরকার নেই, তো ও নিজের মতো কাজ করতো, তো আমি তো কাজ শিখে গেছি, আমার ওর প্রয়োজন নেই। তারপর ওই তিরিশ শিখের পরেই সাথে সাথে আমার একটা সাহেবের সাথে পরিচয় হলো, সেটা তো কয়েক বন্ধু, যে একটার সাথে একটা কানেক্টেড থাকে, আমি পরিচয় হওয়ার পরে ওর সাথে আমি কথা বলি, কথা বলার পরে ও আমার শিখে নেশা খাওয়া, যেটা ফার্স্ট আমি খাই গাঁজা, মানে সিগারেট তো খাইতাম কন্টিনিউ, এরপরে আমার শিখেছে গাঁজা, গাঁজাটা আনার কথা থেকে বলা যায় এটা আমি তোর এখন বলবো না, তুই আস্তে আস্তে খা, তুই শিখতে পারবি, জানতে পারবি কোথা থেকে আনা হয়, তো ওইখানে স্পেশাল জায়গার থেকে আনা হইতো, ওইখানে ডিলার মানে ওইখানে ওরা আনতো বাক্স মানে বিভিন্ন জায়গার থেকে আনতো, ওইখানে ইয়ে করা হতো, ওখানে ইয়াবা বিক্রি করতো, বিভিন্ন মানে অনেক কিছু ড্রাগস বিক্রি করা হইতো, ওইখান থেকে আনতো, একদিন কি করছে আমার বিশ টাকা দিয়ে বলতেছে এখানে যাবি, এই দোকান একটা দেখা দিছে, ওই দোকান থেকে যাবি, বিশ টাকা দিয়ে তোর কিছু বলবে না, হাতের ভিতরে তোর এই প্যাকেটটা দিবে, আমি গাজা বানাতে পারতাম না, কিন্তু আমার সিগারেট দিয়ে আমি টানতে পারতাম, তারপর এক পর্যায়ে ওরা বানাইতো, আমি দেখতাম দেখতাম প্রায় ওইটা শিখতে আমার লাগছে, আমার এক মাস দেড় মাসের মতন লাগছে, তারপরে এখন ওর সাথে ছেলে বন্ধুদের আসলে গাড়ি চালাইতো, ও শিখেছে ইয়াবা খাওয়া, যেটা আমি ফার্স্টে নেই, তো হ্যাঁ আমার অভ্যাস ছিল যে আমার একটা মানে শুনতাম ইয়াবা ট্যাবলেট ট্যাবলেট, কিন্তু ইয়াবা কি জিনিস ওটা শুনতাম না, ট্যাবলেট খেত, তারপর ওখান থেকে আমার ইয়াবা দোকান খাওয়া শেষ হয়েছে, একদিন আনছে আমার থেকে একশো টাকা নিয়েছে, বলছে একশো টাকা দিয়ে তো এই একটা দিন হানি, একশো টাকা দিয়েছে ওই দেখছি ইয়াবা আনতেছে, তো ও মানে এতে ওর লাভ হয়েছে কি, যে আমার থেকে টাকাটা নিয়ে আমার পুরোটা খাওয়াবে না, আমাকে মানে দুই টান দিয়ে ও ও পুরোটা খেয়ে ফেলবে, ওতে ওর লাভ, আমার দুই টান দিয়ে আমার সান্ত্বনা দিবে, যে তো একশো টাকা দিয়ে তুই ইয়াবা খাইতেছিস, এটা সান্ত্বনা দিবে, তো একশো টাকা দিয়ে যখন আনছে তখন দেখতেছি ভালোই যাচ্ছে, প্রচুর ঘুম টুম কিছু আসতেছে না, তারপর ওইটা খাওয়ার পরে তারপর খাইতে গাঁজা, গাঁজা যখন খাইতাম এখন এরকম করে দু দিন তিন দিন আমি টাকা দিতাম, ওরা আমি টাকা দিতাম ওই টাকা দিয়ে ইয়ে করতো, কিন্তু ওর ফ্যামিলি ছিল দুইটা, দুইটা ফ্যামিলি থাকলে কি, তো কোনো ফ্যামিলি কিন্তু টাকা ঠিক মতো দিত না, ও ছোট বড় হাতে মারি খাইতো এই কারণে, ওই মাঠে ছেলে তো বড় বড় কিছু বলতো না, টাকা দিতাম এক পর্যায়ে আমি কেসে আস্তে আস্তে টাকা বন্ধ করে দিতেছি, কারণ ওটা আমার শিকার শেষ, আমি একদিন ওরে বললাম যে এটা আমার হাতে আমি টানি নিজে বলতে পারবি না,
আপনি যে কাজগুলো করতেন এই সময়টাতে আপনার শরীরের মধ্যে কোন ধরনের কোন পরিবর্তন?
হ্যাঁ পরিবর্তন
নিশ্চয়ই আসতো, আপনার ফ্যামিলি থেকে বুঝতে পারতো না এগুলো?
ফ্যামিলি থেকে বুঝতে আমি সারাদিন দৌড়াইতাম এরকম এই জিনিসটা বুঝতো,
মানে এমনিতেই আপনাকে ওই সময় কন্ট্রোল করার মতো কেউ ছিল
না, আমি নিজেও কন্ট্রোল হইতাম না, আসলে ভাই আমি ইয়েবা খেতে খেতে এমন পর্যায়ে গেছিলাম যে
পর্যায়টা পরে শুনবো, আপনি যেখানে ছিলেন আপনি সেখান থেকে বলুন,
আমি যে আমি নিজের হাতে যখন টানতে চাইছিলাম তো উনি কি করছে মানে দিতে চাইছিলেন না বোতাম দিলে, আমি তারপর ইয়েটা নিয়ে তারপর পানিটা নিয়ে টানছি, টানার পরে তো বলতেছে তুই তো হারাতে পারতেছ ঠিক না, আমি হারাতে আমি ঠিক মতো পারবো, একলা ভাই গাছ ওঠাবো এরকম বললে তখন আমি আস্তে আস্তে পানি ইয়ে করতেছি, তো এরকম করার পরে প্রায় এক সপ্তাহ পর ও আমার সাথে পারে না, ও যখন আমার এটাকে করছে তা ও বলে ও আমার সাথে পারতো না, ও যদি খাইতে একটা আমি খাইতাম দুইটা, ওই একটা খাওয়ার সময় আমি দুইটা খেয়ে বসে রাখতাম, কিন্তু এই সময় আমি এরকম আনলে কিন্তু তিনটা চারটা পাঁচটা কোনো একটা দুইটা আমার খাওয়া হইতো, কন্টিনিউ খেতে আমি তিনটা চারটা খেয়ে খাইতাম, যখন আমি খাইতাম খাওয়ার পরে কিন্তু আমার ঘুমতে নাই, আমি রাতে তিনটা বাজে চারটা বাজে ঘরে ঢুকতাম, অতীতের এক ঘন্টা করে থাকতাম কি দেড় ঘন্টা, মানে ফজর মানে আজানটা দিবে আলোটা আকাশ দেখবো সাথে সাথে বাইরে যাবো, বাইরে গার্মেন্টসের চাবড়ে একটা জায়গা আছে, চাবড়ে এখানে এসে বসে থাকতাম, সকালবেলা এসে বসে থাকতাম। তো আমার ইয়ে নাই, তো আমার শরীর একটু গ্রোথ বাড়তেছে, কিন্তু আমার শরীর কিন্তু কমে যেতেছে, আমি কালো হয়ে গেছিলাম, কিন্তু আমার শরীরে কোনো কেয়ার নেই, আমি টেক কেয়ার করতাম না, যে আমার শরীর কি হয়েছে আমি জানতাম না, আয়নার সামনে কোনোদিন দাঁড়াইতাম না, কিন্তু আমার ফ্যামিলি দেখতো, দেখলে কোনোদিন কিছু বলতো না, বলতাম যে ও দৌড়াইতেছে সেই জন্য, কিন্তু নেশা করতেছে ওটা বুঝতে পারতাম, কিন্তু কিছুটা সামথিং বুঝতে পারতেছে, নেশা করতেছি করতেছি। আমার ডেলি নিম্নে তিনটা চারটা খাওয়া হইতো, পরে কি করছে একদিন গার্মেন্টসের ওখানে দাঁড়াইছি, একটা মেয়ে গার্মেন্টসের চাকরি করবে, ওই মেয়ের আমি পিছিয়ে ফলো করতাম, আমি কোনোদিন কিন্তু কোনো মেয়ের সাথে নিজের থেকে কথা বলতাম না, মেয়ে ফলো করতাম, মেয়ে এমন সিস্টেম করতাম যে মেয়ে আমার সাথে কোনো কথা বলে, নিজের থেকে আইসা আমার সাথে কথা বলবে, যেন কোনো আমার ওরা বিরক্ত করতে না হয়, ও আমার যেন আমার কাছে আইসা ধরা যায়, এরকম ফলো করতাম করতাম। তো মেয়ে একদিন ইয়ে ভাই আমার উচিত যে ভাই আপনি আমার ফলো করতেন, আজকে বেশ কয়েকদিন ধরে কিছু বলবেন, আমি না আসলে আপনার আমার খুব ভালো লাগছিল সেই জন্য একটু হাঁটতেছি আর কি। তারপর আমার বলছে আপনি কি জানেন আমার ফ্যামিলি আর্থিক অবস্থা সম্বন্ধে, তো আমি আপনার ফ্যামিলি আর্থিক অবস্থা আমি কি করবো, আমি কি জানি আপনার ফ্যামিলি থেকে কি আমি একটা কোনো টাকা চাইতেছি যে আপনার ফ্যামিলি আর্থিক অবস্থা জানবো, বলে যে না আমরা খুব গরিব, অনেক কথা বলছিলাম, মেয়েটা ছিল কুদুদ্দির, নাম ছিল সালমা, আমাদের বাসার অপর সাইডের বাসা তাদের। তো আমি যখন মেয়ের সাথে আমি ফার্স্ট ইয়ার হয়েছি, তখন মেয়ে আমার সাথে কোনো মতে রাজি হইতো না, মেয়ে আমি এমনি ফলো করে দিতাম কোনো মতে রাজি হইতো না, মানে মেয়ের রাজি করানোর জন্য আমি হয়তো অনেক কিছু করছি, মেয়ের জন্য আমি হাত পর্যন্ত আসছি, আমার এখানে হাত কাটা পর্যন্ত আসছে, যে আমি মেয়ের প্রমাণ করছি যে আমার হাত রাত করে আমি তোমার নাম লেখে আমি ছাড়বো, তো মেয়ে কোনো মতেই রাজি হবে না, ও মানে একটু চিটেঙ্গা, তো কোনো মতে রাজি হবে না, খুব শক্ত। তাই ওই ইয়ে আমি ওর বান্ধবী একটা দিছে, বান্ধবীর সাথে কথা হইতো, একদিন বান্ধবীর বাসায় গেছি রাতে দশটা বাজে, আমি ওর বান্ধবীর বাসায় মানে ভাত খাওয়া হবে আমার, সালমা মেয়েটা আসছে, সালমা বলতেছে কি রাকলিমা তুই আমি আসলে দেখে তুই ওর আইনে খবর দিতে হচ্ছে, তো রাকলিমা বলতেছে না আমি ওর খবর দিন আগে থেকে আসে, তো ওই দিন সালমা আমার সাথে একসাথে ভাত খাইছে, ভাত টাত খাওয়ার পরে আসছে, আসার পরে ওইটা ওর ভাষা জানছে, ভাষা জানার পরে ওরা প্রচন্ড মাঠ দিছে যে তুই রাফির সাথে কি করতেছ, ছেলেটা খারাপ এই সেই, ওর চেহারা দেখছ নাকি এরকম একটা খারাপ ছেলের সাথে তুই কথা বলেছ না, তো ও এত করে বলতেছে যে আমি ওর সাথে চলি না, কিন্তু এ চাকরি বিশ্বাস করবে ও চাকরির কাছে থাকতো, ওর মা বাবা ছিল না, মা বাবা ছিল ওর দেশের বাড়িতে, তারপর আমি অনেক ইয়ে করছিলাম যেতে পারিনি, তারপর শেষ ম্যাচ এক বছর দুই মাস পর, তারপর ও ছোট বোন আসছে, আইসা আমার বলতেছে যে রাফি ভাই আপনার নাম্বারটা দিতে বলছে, কে দিতে বলছে যে আমার সালমা আছে, ঠিক আছে নাম্বারটা নিয়ে যাও, তো আমি আসে আসে নাম্বার যখন দিছি আমি আসে আসে কখন কল দিবে, তো কল দেয় তারপরের দিন লাঞ্চে কল দিছে, কে বলতেছি কে, বলে যে আমি সালমা, আমি বলে হ্যাঁ কি বলেন, আমি আপনার দিকে বলার পরে তো উনি রাজি হয়েছে, প্রেম করতে রাজি হয়েছে, দেড় মাস প্রেম করছে আমার সাথে, দেড় মাস প্রেম করছে, দেড় মাস প্রেম করার পরে সে আবার মানে ওর মতো চলতেছে, ও আমার কন্ডিশন দিয়েছিল যে ফার্স্ট কন্ডিশন হয়েছিল হয়ে গিয়ে যে ওর সাথে আমি রাস্তায় কথা বলতে পারবো না, যা কথা বলা হবে মোবাইলে, আর ওরা টাকা দিতে হবে, মানে সপ্তাহে বা ওরা একটা মানে যে কোনো একটা
টাকা দিতে হবে,
হ্যাঁ মোবাইল বিল বা যে কোনো একটা নাস্তার বিল ওরা দিতে হবে, মানে ওই সময় তো আমার কোনো উপার্জন ছিল না, যেগুলো হইতো ওগুলো আমার নেশার বিষয় যেত, আমি কোনো সময় কোনো মেয়েরে কিন্তু টাকা দিতাম না, মোবাইলের দিন যা যেগুলো করতাম সব মোবাইলে আমার টাকা খরচ করতাম, তো মেয়েটার সাথে এরকম করতে করতে তো মেয়েরা দেখতেছি না মেয়েটার আমি চাহিদা পূরণ করতে পারতেছি না, তো আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছি, ও বন্ধ করে দিচ্ছি আমিও বন্ধ করে দিচ্ছি, আমরা এক পথে রাস্তাঘাটে গালাগালি করতাম, আমিও করতাম, কিন্তু রাস্তায় কেউ বুঝতো না, ওর পাশে দিয়ে আমাদের ও চলে যেতেছে, আমার গালালি করে চলে যেতেছে, কে বুঝতো না, ছেলে আস্তে আস্তে আমার কাছে গালালি করতো, তারপর ওরা ফালে তারপর আমি গেলাম এই যে বললাম যে কালসর ভাই আমার সিনিয়র ভাই, তো সিনিয়র ভাই আমার কি লোভে কিছু টাকা লোভে আমার কাছে মানে ওই লিস্ট করছে যে কোন জায়গায় কি হয় না হয়, আমার বলেছে তোর কাছে টাকা আছে, আমি ওদিন আমার ঘরে কাজ চলতেছিল, ডিপতলের কাজ চলতেছিল, তো আমি বলছি হ্যাঁ আমার কাছে আছে তো টাকা, তারপর নিয়ে গেছে আমার বাড়ি টাকাগুলো নিয়ে চল তোর আমি নিয়ে যাবো, নিয়ে গেছে নিয়ে যায় একটা বিল্ডিং এ নিচে, বিল্ডিং এর রিসেপশন যেরকম নিচে তলা রিসেপশনে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওনারা ওনার টাকার কথা বলছে যে চারশো টাকার কথা হয়েছে, চারশো টাকার উপরে উনি মিশে ছিল, তা আমার বলতেছে ভয় দেখেছিল যে তুই একলা মানে টাকা পয়সা নিয়ে যাস না, মোবাইলটা নিয়ে যাস না, পরে ছুরি টুরি দেখে টাকা পয়সা রেখে দিব, আর যদি না থাকে তো কিছু করবো না, আমি ভয় গেছি ওনার কাছে মোবাইল আর টাকা পয়সাগুলো দিয়ে গেছিল, গয়না দিয়ে রাখিনি, তো উনি কি করছে আমার পরবর্তীতে আমি যখন ওখান থেকে আসি মেয়েটার সাথে আমার ফিজিক্যালি রিলেশন হয় ওই দিন, হওয়ার পরে আমি কোনো সমস্যা নেই কিন্তু কোনো প্রবলেম নেই, ওখান থেকে আসার পরে তারপর কাজের থেকে আমি টাকাটা নিলাম, তো আমার থেকে কেমন লাগতেছে টাকা শর্ট শর্ট লাগতেছে, কিন্তু আমি তারপর ধরতে দিই না, কিন্তু টাকা শর্ট আছে পঞ্চাশ টাকা, উনি আমার কিন্তু বয়সে সিনিয়র, উনি পঞ্চাশ টাকার জন্য আমার কাছে ওই জিনিসটা বিক্রি করলো, মানে কোনো মানসম্মানটা নাই, কারণ একটা ছোট ইয়ার কাছে উনি এই জিনিসটা বিক্রি করছে অনেক ইয়া না, পরবর্তীতে আমি নিজেই প্রতিটা যেতাম টাকা পাঁচশো এক হাজার প্রতিতলায় যেতাম,
আপনি যখন প্রতিতলায় যাচ্ছেন বয়স কত
তখন, আমার বয়স ছিল চোদ্দ,
চোদ্দ বছর বয়সে, চোদ্দ বছর বয়সে আপনি যেসব মেয়েদের সাথে সব কাজ করতেন,
না মাত্র দুইটা মানে সালমা নামে মেয়ে দিয়ে আমি শুরু হয়েছিল,
আচ্ছা তো যে মেয়েটার সঙ্গে আপনি সব কাজ করতেন তারা কি আপনার সমবয়সী ছিল নাকি আপনার বয়সে বড় ছিল,
না অনেকটা আমার সমবয়সী ছিল,
আপনার সমবয়সী ছিল, আপনি এই যে কাজগুলো করতেন আপনার কি এগুলো সম্পর্কে কোনো আইডিয়া ছিল, মানে আইডিয়া বলতে আমি যেটা বোঝাচ্ছি স্টেপস মানে নিরাপদ শারীরিক সম্পর্ক যেটাকে বলে, এটা সম্পর্কে আপনি কোনো আইডিয়া ছিল,
কোনো আইডিয়া ছিল না,
আপনি এইডস রোগ সম্পর্কে জানতেন, যৌনবাহিত রোগ সেগুলো আপনার শরীরে চলে আসবে, এগুলো রোগ সম্পর্কে আপনি জানতেন? যেমন গনোরিয়া বা ইত্যাদি
এরকম রোগ সম্পর্কে জানতাম না, কিন্তু
ওই সময় আমি কিছু জানতেন না।
মানে নাম শুনছি, কিন্তু এইসব করাতে এই রোগগুলো আমার ভিতরে প্রয়োগ করতে পারে ওটা জানতাম,
কোনো আইডিয়া ছিল না। আপনি কোন নিরাপদ সম্পর্কের মধ্যেও জানবেন
না? তারপরে আমি ওখান থেকে মানে যখন আমি প্রতিনিয়ত এখন যাইতেছি, আমি যখন ওই যে বোর্ডিং নিয়ে গেছিল ওইটার নাম ছিল যে, তারপরবর্তীতে আমি ওইদিকে গেছি একদিন ঈদে গেছিলাম, তখন মানে আমি একলা যাইতাম, এখন কি আমার বন্ধু বান্ধব নিয়ে যেত, বলতে বন্ধু বান্ধবকে বলতাম যে 500 টাকা বা 600 টাকা, তা ওই ওখানে যাই দিতাম 300 টাকা 300 টাকা, মানে ওরকম এক প্রকার বাজার বলতে গেলে। ওদের যে দালাল গুলো আছে ওই দালালের সাথে আমার সাথে কন্ট্যাক্ট হইতো,
মানে দালালের উপর দালালি করতাম।
হ্যাঁ, কন্ট্যাক্ট হইতো, মোবাইলে কন্ট্যাক্ট হইতো যে আমি একটা দুইটা লোক পাঠাই দিছি, দুইটা লোক থেকে এত এত টাকা আমি তোদেরকে দিয়ে দিই, ওদের থেকে টাকা আমার দরকার নেই, তো ওরা গেলে আর টাকা নিত না, নাম কি কি এই নাম বলে দিলাম, ওই দুই নামের লোক গেলে ছেড়ে দিত, ওরা কিছু বলতো না, ওরা তোমরা কাজ ছেড়ে আসবে বলতে আমি টাকাটা ফেরত বিকাশ করে পাঠিয়ে দিতাম। ওইখান থেকে আমার প্রতিনিয়ত 200-300-400 করে লাভ হইতো। এক ঈদে আমি গিয়েছি এর মধ্যে ঈদ আসছিলাম, তারপর কাপড় জোগাড় করছি, আমার বন্ধু একটা আসলে সোহাগ, ওই সোহাগে নিয়ে যাই, আমি সোহাগে নিয়ে যখন যাই তখন সোহাগে ঈদের বকশিস পাইছিল টাকা, ওই সোহাগের বলছে যে টাকা 1200 লাগবে দুজন ইয়ে হইলে, তা ও বলতেছে যে আমার টাকাও দিই, আমি বলছি আমার টাকা, আর কন্ডিশন আমি কিছু কিছু কন্ডিশন দিই, কিন্তু আমার নিয়ে যাস ভাই আমার টাকা দেওয়া লাগবে 300-400 করে, আর যদি না দাস তাহলে আমার কালো রঙ লাগবে। এর থেকে কিন্তু আমি লাভ আছে, দালাল এখানে দেওয়ার থেকেও আমার লাভ আছে, আবার ওরও আমি কন্ডিশন দিয়ে আমি লাভ নিতাম, দুই দিকে আমি লাভ করতাম। পরবর্তী ওরা আমি চিনতাম না, ওরা আমি একটা ভয় দিয়ে রাখছিলাম যে তুই যদি আমার সাথে আসো এরা কিন্তু খুব খারাপ মানে বাইন রাখছে, আমি ওরা ভয় দেখা রাখতাম, ওরা যদি ভয় ভেঙে যায় তাই কিন্তু ওরা আমায় নিয়ে আসবে না, মানে একলা এসে এসব করে যাবে, আমার টাকা পাবো না, আমি কোনো দিক থেকে লাভ করতে পারবো না, পরবর্তীতে ওরা আসতো না, ওরা আমার সাথে কোনোদিন আসতো না। দেখুন ঈদের দিন ঈদের হিসেবে মানে দুপুর দিকে আমি আবার ওই দিন ওরা করছে, কারো আবার ওই দিন টাকা শেষ, ওর থেকে টাকা শেষ, আমার থেকে টাকা শেষ, আমি ঘুরে গেলে টাকা শেষ খেয়েছি, আমি কিন্তু ওদিকে টাকা দিইনি, টাকা না দেওয়ার পরে পরবর্তী কি হচ্ছে আমায় নিয়ে আবার বাসা গেছে, তার 3-4 দিন পরে ওর বেতন হয়েছে ওর ফ্যাক্টরি, ও কি করছে আরো 2-3টা ছেলেরা বলছে এরকম বলছে, তো ও 2-3টা ছেলেকে আমাদের কাছে নিয়ে আসছে, আমি আচ্ছা আসলে তো কত টাকা এত টাকা রাজি হয়েছে, ওরা 500 টাকা করে রাজি হয়েছে প্রত্যেকজনে, তুই টাকা নিয়ে আমরা চলে গেছি একটা সিন্দি নিয়ে চলে গেছি একদম সরাসরি, তো কিন্তু পুলিশ রেড দিয়েছে সেই কারণে ওরা আমাদের অন্য জায়গায় ট্রান্সফার করছে, দেহানাথ বলতে একটা ছোট করে একটা জায়গা আছে আবাসিক হোটেল, ওই জায়গায় ট্রান্সফার করছে, যখন ট্রান্সফার করছে আমরা এখানে গেছি, যাওয়ার পরে টাকাটা দিছি 300 টাকা করে, ওখানে 300 টাকা করে টাকা দেওয়ার পরে ওনারা অ্যালাউ করছেন, আমি এটা কিনে দিন আবার ওই দিন ওদেরকে 4 জনকে ঢুকাইছি, আমি এটা কিনি পরে এখন বাইরে আসছে, ও মানে ওদের সব আমি পূরণ করতেছি, ওদের সবগুলো পূরণ করতে করতে মানে আমার 4 মাসের দ্বারা রিলেশন নেই, ওরা দেখলে এক প্রকার আমার মানে খারাপ লাগে, আবার ওরা দেখলে মানে আমার থেকে ভালো লাগে না, এরকম একটা হিংসাত্মক মনোভাব যেটা বলে এরকম একটা হিংসা শুরু হয়েছে। তারপর ওই প্রতিদা যাইতাম, প্রতিদা এর মধ্যে ইয়াবা চলতো আমার, ইয়াবা নেশা আমি নেশা করছি, মানে পেথিডিন আর ঘাম বাদে আর হেরেন এই 3টা নেশা করে আমি সবগুলো নেশা করছি, মদ গাঁজা বিয়ার যতগুলো ইয়ে আছে আমি সবগুলো করতাম, তারপর ঘুমের পিল যেগুলো খাওয়া ওগুলাও করতাম, তো আমি যখন নেশা করতাম ঠিক আছে আমার বন্ধু বান্ধব যখন ইয়ে করতাম ওদের জানতো না আমি নেশা করতাম, কিন্তু ওদেরকে আমি ওদের মতো কাজে বাসায় পাঠিয়ে দিয়ে আমি আমার নেশা করতে যেতাম, ওদের থেকে যে টাকাগুলো পেতাম ওরা আমি নেশা করতে যেতাম, তাই আমাদের ওখানে সৈতার নামে একটা লোক আছে ওইখানে মহিলা আছে না একটা মহিলা বেশি করতো, তো ওদের থেকে আমি টাকা দিয়ে নিতাম, তোমরা আমার মানে ব্যবহার আমার ওইখানে সেফটি ভাবে যেভাবে যাইতাম, যে একটা সেফটি মানুষ আছে না যে আমি যাই একটা কথা বলতাম না যে সামনে দরজা দিয়ে যেতাম না পিছু দরজা দিয়ে যেতাম, সবাই আসতো সামনে দরজা আমি পিছু দরজা দেয়, আমার জিজ্ঞাসা তো দিয়েছি পিছু দরজা দিয়ে আসিস কেন, আমি বলছি পিছু দরজা সেফটির জন্য, যদি আমি ধরা পারি আমার যদি কেউ ফলো করে আসে তা আপনারা ধরা খাবেন, তো আমার কথা হলো ওনার কাছে আবার ভালো লাগছে, ভালো লাগছে এক প্রকার উনি গেছে আমার দিয়ে ড্রাগস ক্যারি করার একটা সিদ্ধান্ত নিয়েছে,
আপনি আপনাকে দিয়ে ড্রাগস ক্যারি করবে
কোথায় ক্যারি করবে, এখান থেকে কেন ফিরিপুর তারপর আগ্রাবাদ এরকম দূর দূরে থাকে ওরা মানে স্পোর্ট গুলোতে দেবে, ওরা আনতো ইয়া টেকনাথ থেকে, তো টেকনাথ আমার কোনোদিন পাঠায় নেই, কিন্তু হ্যাঁ পাঠাইতো নতুন বিরেজ অথবা পটিয়া এই দুটো জায়গায় পাঠাইতো, এর বেশি পাঠাইতো না, তো পাঠাইলে আমরা ওখানে লোক থাকতো ফোন করে যে আমি যে টাকা দিয়ে আসতাম অন্যজনের যে মালটা নিয়ে আসতো, যে টাকা দিয়ে আসবে সে মাল আনবে না, আবার যে মাল আনবে সে টাকা দিবে না অন্যজনের টাকা দিবে, মানে হাত বদল হইতো। একদিন আমি মাল আনছিলাম আমার একটা পলিথিনের ভিতরে 500 পিস আসলে যাবে, ফাঁক করে ভিতরে রাখছিলাম, পুলিশে রেড করছে, পুলিশ কিন্তু ওই যে নতুন বেস থেকে আমাকে দিছে নতুন বেস থেকে বইলা দিছে ওই লোকে, আমার বলছে বদ্রাস আসলে পুলিশ রেড করবে, বদ্রাস আসলে পুলিশ রেড করবে ভালো কথা, আমি বদ্রাস মানে ওনারা দেখে বসছি আমি এক বাসে 10 নম্বর বাসে বসছি, কিন্তু আমি ওখানে 10 নম্বর বাসে না ওইটা ওইখান থেকে আমি টেম্পুতে করে এসে বসছি, সমস্যা হলো ওইটা। আমি বদলা এসে দেখতেছি পুরো মানে পুরো গাড়ি চেক করতেছে, চেকপোস্ট বসাইছে, মানে এই একটা কারণে আমার চেকপোস্ট বসাইছে। ওনাদের কথা হলো এটা ধরতে হবে,
মানে আপনাকে ধরতে হবে,
আমারও ধরতে হবে, কারণ আমি যাদের ড্রাফট,
আপনি যে ড্রাফটটা নিয়েছিলেন কিভাবে নিয়েছিলেন?
ওই পলিটা আমি জোতার নিচে রাখতাম, জোতাটা ফাঁক করে জোতাটা আলাদা করা যেত, ওই ব্লেড জায়গাটা আলাদা করে তারপর ওইটা সুপার গ্লু মেরে দিতাম, সুপার গ্লু আমার মারার পরে এটা ধরা যেত না। আমরা যখন আবার
পায়ের নিচে থাকতো এই ট্যাবলেট গুলা,
পায়ের নিচে না বলতে গেলে পাঁচ দিয়ে পাঁচটা পাঁচটা আমি কাটতাম,
আচ্ছা
গামের হিসেবে দিয়ে কাটার মধ্যে দিয়ে মাঝখানে দিয়ে ভাগ করতাম, ভাগ করে পরে ওটা ঢুকানোর পরে সুপার গ্লু মারিয়ে দিতাম,
চাপড় দিয়ে,
হ্যাঁ চাপড় দিয়ে সুপার গ্লু মারিয়ে দিলে ওটা ধরা যেত না।
পরে আপনি কি করতেন, এগুলো কেটে কেটে বের করতেন?
এটা মানে জোতার বাদ করে দিল, জোতার টাকা গুলো দিতে যায় যাদের আমি মাল আনতাম তারা টাকা দিতাম, মানে প্রতিনিয়ত আমার জোতা পাল্টাইতো। আমার যে আসল মেইন জোতা গুলো ওগুলো আমি ওনাদের বাসায় রেখে আসতাম। আমি টেম্পোর থেকে বসে তারপরে সতর্ক হওয়ার জন্য আমি গাড়ি থেকে নাইমা যাই, গাড়ি থেকে নাইমা যাই আমার জুতো গুলো একটা মানে আড়ালে যায়, আমার জুতো গুলো আমি একটা নতুন জুতার দোকানে ঢুকিয়া একটা জুতার প্যাকেট নিছি, নিয়ে আমার জুতাগুলো ওখানে দিয়ে আমি নতুন জুতা গুলো পায়ে বসছি। আমি সাধারণত অন্য বিকল্প রাস্তা দিয়ে আমি আইসা বসছি আমাদের শেখপুরে স্কুলে, আইসা যখন আপনার এই কথাগুলো বলছি গজে ভালো করছে, তুই আমার পাঁচশো টাকা বকশিস দেয় পারতি, এই জিনিসটা রিস্ক নিয়ে আনা পায় পাঁচশো টাকা বকশিস দিয়ে পারতি,
মানে আপনি নিয়ে আসেন শেষ পর্যন্ত?
হ্যাঁ নিয়ে আসি, কিন্তু চেকপোস্টে আমার ধরতে পারে না, কারণ ওই একটাই জানে যে আমি উঠছি দশ নম্বর বাসে, আমি দশ নম্বর বাসে উঠে আমি ওই রাজাখালি আসে নামিয়ে গেছি, এখান থেকে আমি আবার টেম্পু দিয়ে ঘুরে আসি, গাড়ির নাম্বারটাও বলে দেয় তো ওই লোকে আবার এটা জানে না।
ওকে
আমার বলছে আমি তো আমি বলছি আমি দশ নম্বর বাসেই আসি, ফোন যখন করছে আমি দশ নম্বর বাসেই আসি, সে ঠিক আছে। তোমার এর মধ্যে কিন্তু আমার আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই, আমি যোগাযোগ থাকতে গিয়ে ওই রাতে এক ঘন্টা আমার বাবা মা দেখতো না, রাতে আসতো আমি সকালে চলে যেতাম, এক ঘন্টার জন্য আমার চেহারা দেখতে পারতো, এক ঘন্টা দিয়ে এক ঘন্টা আমার ঘরে থাকতাম বা শুয়ে থাকতাম ওই দেখতাম, পাঁচশো টাকা বসে দেয় পাঁচশো টাকা দিয়ে আমি আবার এর মধ্যে কিন্তু আমার যেভাবে এটা ফ্রি খাওয়াইতো, ওনার কাজ হবে কি ওটা ফ্রি খাওয়াইতো, বলতো আমাদের মাল যদি ক্যারি করতেছে আমাদের এটাই লাভ হইতেছে যে আমি এটা সেফটি ভাবে আনতেছি, আর যারা দিয়ে আগে আনাইতো তাদেরকে তিন হাজার টাকা চার হাজার টাকা দেওয়া লাগতো, আমার অত টাকা দেওয়া লাগতো না, এক হাজার টাকা বা দেড় হাজার টাকা দিয়ে আমি একদিন সেফ, আর যদি পাঁচশো টাকা দেয় তাহলে সাথে আমাদের তিন পিস চার পিস ইয়াবা দেয়, আমি আর কোনো কথা বলি না, আমার দরকার শুধু ইয়াবা। তো ইয়াবা খাইতে খাইতে এক পর্যায়ে আমি খেতাম ছোটটা, একদিন গিয়ে চিন্তা করছি আমি বড়টা খাবো, তো আমি ওইটা খাইছি, আসতে বলছি না আবার ওই দিন খাইলাম, খাওয়ার পরে আমি আমার মানে যে বন্ধুরা বলছি তৈরি করে ওর সাথে যাই, যাওয়ার পরে কি করছে এখন কোন পথ ঠিক আমার একটা খেয়াল ছিল না, কিন্তু ও হাঁটতে হাঁটতে একটা মানে মিষ্টির প্যাকেট বন ফুলের না ফুল করে একটা মিষ্টির প্যাকেটের সাথে লাথি খায়, লাথি খায় ও মনে হচ্ছে মিষ্টির প্যাকেট, ও অতটা মালুম হতো ও মাঠ খাইছিল মদ, মদ খাওয়ার পরে মিষ্টির প্যাকেটটা খোলে একদম মানে বাঁধা একদম একটা এক প্যাকেট মিষ্টি কেউ নিয়ে গেছিল হাতের থেকে পড়ে গেছে বা গাড়ির থেকে পড়ে গেছে, উনি খুলে দেখে ওটার ভিতরে টাকা, আমি অতটা ইয়া করতে পারি এমনি দেখতেছি কিছু টাকা বান্ডিল করা একদম ইয়া করা মানে মনে হচ্ছে কোনো ব্যাংকের থেকে আনা হয়েছে, পুরান কিছু টাকা মানে পুরান হলে কি এগুলো মানে অ্যালাও আছে ব্যাংকের থেকে এগুলো আনছে মানে তুলে আনছে এরকম টাকা নতুন টাকা না, আবার যখন আনছে
কি পরিমাণ টাকা মানে হিসাব চাচ্ছি না আমি, মানে যখন ফার্স্ট লুকে দেখা হলো তখন কত টাকা আছে বলে
ওইখানে মোটে
কয়টা বান্ডিল ছিল, এরকম
আটটা বান্ডিল ছিল,
টোটাল আটটা বান্ডিল,
আটটা বান্ডিল সাইড সাইড করা,
সাইড সাইড করা, বিরতির শব্দ আরো একবার, তার মানে আরো একটি ছোট্ট বিরতিতে যেতে হবে। আজকের এই অপ্রিয় সত্য আপনাকে শেষ পর্যন্ত কোন বিবেকীকে আঘাত দেয় সেটা আমরা জানবো, তবে ছোট্ট একটা বিরতির পর মাত্র ফাইভ মিনিটসের ব্রেক, আমরা ফিরে আসবো ঠিক রাত একটায়, আর ওকে দেখার জন্য বা ওর সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj নামে, এছাড়াও আপনারা আসতে পারেন আমাদের এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড ফ্যান পেজে, যেটি এই মুহূর্তে বাংলাদেশের রেডিও এরিনার সবচাইতে পপুলার পেজ। আমরা ফিরে আসছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ, চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার, মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে, রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
প্রপার্টি লিস্ট করি।
এখন সময় রাত একটা। প্রপার্টি লিস্ট ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself.
প্রিয় শ্রোতা, সময় রাত একটা। আপনারা আমার শোনা শুরু করলেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিপ্রিয়া রয়েছি আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। রাফি রয়েছে আজকে আমাদের সাথে। হ্যাঁ রাফি, রাফি আপনি যেটা বলছিলেন যে রাস্তায় আপনার বন্ধু সহ 8 বান্ডিল টাকার প্যাকেট পড়ে পেলেন, কুড়িয়ে পেলেন ইনফ্যাক্ট, তারপর কি হলো?
38 যখন বান্ডেল ছিল, 38 বান্ডেলের ভিতরে ও আমার আর অত টাকা দেয়নি। ও মনে করছে আমি নেশা করে আছি, উনি অত টাকা দেয়নি। উনি গিয়েছে আমার 3টা বান্ডেল দিয়েছে, 3 লাখ টাকা। মাটি পড়েছে, লাথি যখন খাইছে এটা প্যাকেটটা এখান থেকে ওদিকে যাওয়ার, ভারী ভারী লাগছে ওর থেকে। ও গিয়েছে এটা খুলছে, ও খুলছে আমি খুলি নাই, আমি শুধু দেখতেছি। ও খোলা করো, এখানে যখন 8টা মান্ডেল ছিল, ওখান থেকে 5টা মান্ডেল নিয়ে গেছে। আমি ওই দিন ছিলাম যে বটতলি স্টেশনে, তখন আমি চিন্তা করলাম কি আমার পকেটের টাকা, এগুলো কি করা যায়। আমি ফ্যামিলিতে নিয়ে গেলে ফ্যামিলি সন্দেহ করবে, আমি ফ্যামিলিও জানাই নাই আর কাউকেই জানাইতেছি না যে টাকা কি। কারণ আমার বন্ধু অয়দুল যেমন প্রবেল যেটা বলছে ওরও জানাইছি, ও আবার খাইতো ইয়ার ফেন্সিলাল খাইতো, তো ওর আমি জানাইছি। ও আমার বলেছে তুই যদি আমার টাকা দাস তাহলে আমি তোরা আমার সেফটি অ্যাকাউন্টে টাকাটা রাখার সুযোগ দিবো, তো যখন লাগবে তুই আমার বলবি, আমি ওদের শুধু টাকাটা ট্রান্সফার করতে থাকবো। কারণ আমার ওই সময় কোনো অ্যাকাউন্ট নেই, কারণ অ্যাকাউন্ট আমি করতে দেয়নি, কারণ অ্যাকাউন্ট করতে গেলে আমার এখন গার্ডিয়ানের সাইন লাগবে বা একটা নমিনি লাগবে। এখন আমি ওটা করতে দেয়নি, কি করছি আমার ওই বন্ধুর অ্যাকাউন্টে রাখছি টাকাটা। যখনই লাগতো ফোন করে এখানে বলতাম, উনি পাঠাতে দিবি আসে বলতে, যেখান থেকে দরকার 10,000 লোক 15,000 লোক ওখান থেকে পাঠাইতো। মানে ওই হিসেবে আমার কোনো টাকার অসুবিধা হতো না। তারপরে ওই যে আমার ফ্যামিলির ভিতরে আমি আর যাইতাম আসতাম, কিন্তু ওই একটাই টাইম, রাতে 1টা 2টা 3টা বাজে যাইতাম, সকাল ভোর আগে দিয়ে চলে আসতাম। তারপরে ওই যে এক বাজে আবার আমি রাজনীতি দিছি, কেন আমার টাকা আছে আমার কেউ আটকে দেওয়ার অনেক, কারণ আমি 10টা ছেলে নিয়ে গেলাম, আমার যদি সিনিয়র ভাইদের যদি 500 টাকা দেয় আমি ওদেরকে পেট ভরে 1,000 টাকা খাওয়াইতে পারবো। আমার ওইটা ছিল, আমার মনে হয় আমার প্রমাণ দরকার, আমার পাওয়ার বাড়বে যে আমাদের
একসাথে
ও 3 লাখ টাকার থেকে ও মানে 2 লাখ টাকা আমার দিবে, 1 লাখ টাকা ও রাখবে, শুধু এইটা রাখবে কেন 1 লাখ টাকা ওর অ্যাকাউন্টে সেফটি করে রাখতেছি। সেই কারণে ও বলছে 2 লাখ টাকা থেকে তুই যখন যা পাবি তুই পাবি, আর 1 লাখ টাকা আমাকে দেওয়া লাগবে। তো টাকা ঢোকানোর সময় ওর অ্যাকাউন্টে মানে 3 লাখ টাকা ঢুকেছে আর 2 লাখ টাকা মানে ও আমার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে।
ওকে দেখো শুনি, তারপর
তারপর আমার ঢাকা আসি, বাসে করে আসার সময় আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়, মেয়েটার বাড়ি এসে রাজশাহী, মেয়েটার নাম ছিল সুমি। তো মেয়েটার একটা বিয়ে হয়েছিল, মেয়েটা থাকে মিরপুর শালাপাড়া, আমি চিনি না কিন্তু আমার যতটুকু বলছিল যে আমি কমলাপুর নামছি, আমি জান আমি ঢাকা শহর অতটা ঘুরতাম না, আমি জানতাম কমলাপুর এই স্ট্যান্ডারই জানতাম আর মুগ্ধা মান্ডা আমার মামার কাছে আছে, এই দুইটা জায়গা চিনতাম আমি কোনো জায়গা দিই না। মেয়েটার আমি কমলবন নাইমা অনেকক্ষণ কথা বলছি, মেয়ে আমারও বলতেছে যে এরকম এরকম ব্যাপার, আমার স্বামী আসিল আড়াই বছর সংসার করে চলে গেছে, তো আমি যে এই মধ্যে আপনাদের কোনো সন্তান হয়েছিল না বলে হয়েছিল, মারা গেছে, মারা গেছে মানে ও এক প্রকার উনি আমার কাছে সবকিছু শেয়ার করতেছে। শেয়ার করার পরে আমি আবার চিন্তা করলাম যে ওনারা আমার চিরাং নিয়ে গেলেন, উনি আবার চিরাং থাকছে তিন বছর, তোমার সাথে চিরাঙ্গে কথা বলতে গেছি, আমি চিরাং ব্যবসা পারেন, তুমি বলছি হ্যাঁ চিরাং সব তিন বছর থাকছি গার্মেন্টস চাকরি করছে, উনি কি করছে আমার সাথে মানে থাকতেছে মানে চিরাং নিয়ে যায়নি, ঢাকাই আসিলাম, ঢাকা আমি ওর মেয়ের সাথে আসলাম যে নয় দিন থাকার পরে মেরে আমি টাকা মানে একটা কন্ট্যাক্ট করছি যে তোমার আমি এরকম কিছু টাকা দেবো, তুমি কোনো দিকে দৌড়াদৌড়ি করা দরকার নেই, চাকরি বাকরি করলে করো না করো দরকার নেই, কিন্তু মেয়েটা একটা খারাপ পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যার পরে মেয়েটা বলেছে আমার যদি টাকা হয় আমি আর কোনো খারাপ পথে যাবো না, কারণ আমার টাকা দরকার, আমার টাকার জন্য আমি খারাপ কেন আমি এর থেকে আরো খারাপ হয়ে যেতে পারবো। হয়েছিল তো আমার বিয়ে করতে বলছিল তখন আমার বয়স ছিল আপনার 16 বছর, কিন্তু ও আমার বয়সের থেকে 2 বছর বাড়তি করছিল 18 বছর, বিয়ে করতে বলছিল আমি বিয়ে করার কোনো ইয়া দিইনি, এখন মেয়ে বলছে বিয়ে না করলো মারা যাবে, এরপরে একটা সুইসাইডার আমাকে হুমকি দিছে,
আচ্ছা
হুমকি দেওয়ার পরে তুমি মারা যাও না তো যেটা করো এটা তোমার ব্যাপারে, কিন্তু ওনার আমি টাকা দেওয়ার ঠিক রাখছি, ওনার আপনি আপনি যেভাবে বলতাম তুমি বলতাম না, উনি আমার তুমি যেভাবে বলতো, তো ওনার টাকা দেওয়া আমি বন্ধ করছি 3 মাস, 3 মাস বন্ধ করার পরে মেয়ে আমার খুঁজতেছে, 3 মাস কেন বন্ধ করছি, 3 মাস আমি দিক দিয়ে আমি সেন্টারে ছিলাম, আমার
সেন্টার মানে
আমার রিহ্যাব সেন্টার, আমি যেদিন গেছিলাম যাই ওই দিন আমার নেশা করছিলাম, আমি প্রায় 3-4টার মতন ইয়াবা খেয়েছি আর গাঁদা খেয়ে মানে ঘরে ঢুকছি, ওই দিন খাওয়া পরে আমি ফিলে আসছিলাম, ফিলে থাকার পরে আমি ঘরে ঢুকে ভাত টাত খেয়ে গোসল গোসল করে কম্পিউটার সামনে মাত্র বসছি গান টান দেখতেছি, ঘরেই কম্পিউটার ছিল, তো এই সময় কল দিচ্ছে আমার আব্বু, আমার আব্বু কেন কল দিচ্ছে যেন ঘরে যদি থাকে তাহলে যেই লোকগুলো আমার ধরে নিয়ে যাবে ওই লোকগুলো নিয়ে আসবে সেন্টারে যে লোকগুলো, তো আমি তার ফোন রাখার আধা ঘন্টা পরে দেখতেছি 3-4 জন লোক আসছে, 4 জন লোক আসে আমার ডিবির মতন ধরে নিয়ে গেছে, আমি বলছি ডিবির লোক যদি হয় তাহলে এগুলো মানে আমার ছাড়াই আনা যাবে, আমার আবু বলতেছে কি হয়েছে, উনি এক এমন একটা ভান দাচ্ছে জানেন উনি কিছু জানে না, ওনারই প্ল্যান এটা,
মানে বাবাই আসলে এটা
প্ল্যান করে মানে আমার ভালো করার জন্য নেশার থেকে আনার জন্য উনি নেশায় বুঝে গেছে, এটা ওনারা বলছে এক ছেলে মানে বাপ্পি নামে এক ছেলে যার সাথে আমি নেশা করতাম, তার বাপে বলছিল যে আমার ছেলে এরকম ভালো আছে আপনার ছেলে যান আপনার ছেলেও ভালো হবে, যখন সেন্টার নিয়ে যায় তেমন আমার সেন্টার থেকে বলা হয়েছে যে এক সপ্তাহ মধ্যে তুমি যেতে হবে, আমার
ওখানে যাওয়ার পর আপনি কি দেখেন,
ওখানে যাওয়ার পর দেখছি যে এরকম আমার মতো আরো আছে, প্রচন্ড শারীরিক অত্যাচার হয়েছিল মানসিক অত্যাচার হয়েছিল, তারপর আমি বাইরে হওয়ার পরে আমি আড়াই মাস সুস্থ,
কি ধরনের শারীরিক মানসিক অত্যাচার,
শারীরিক অত্যাচার বলতে গেলে ওনারা মানে গিরিল আছে গিরিলের সাথে লটকে রাখতো, তখন আমার একদিন 1.5 মাসের মাথায় আমার ফ্যানে লটকাইছিল, ফ্যানে লটকে আমার ব্যাট দিয়ে মারছিল, ওদের একটা মায়ের ইয়া ছিল কি যে পিছে মারত,
মানে এই মারটা কেন দিয়েছিল কারণ আপনি নেশার জন্য ছটফট করছিলেন,
হ্যাঁ নেশার জন্য আমার কিছু ভেড়া চলছিল আর আমার দোস্তুটি ওখানে দোস্তুটি ধরলে এটা করতো
এই কাজগুলো হতো,
হ্যাঁ দোস্তুটি বলতে গেলে কাউকে তুমি করে বলা যাবে না, সায়েন্স করা যাবে না, বয়টাস করা যাবে না, সিগারেট শেয়ারিং করা যাবে না, ওখানে আবার সিগারেটটা আমার বন্ধ করে দিয়েছিল কারণ আমার ফ্যামিলি মারা গেছিল সিগারেট দিয়ে না, সিগারেটটা জানা যায় না, কিন্তু যেদিন আমি 3 মাস পরে বাইরেছি, 3 মাস পরে বাইরে হওয়ার পরে আমার খাওয়ার ইচ্ছাটা বাঁচতে মানে আমার ওরকম নেশা নয় কিন্তু আমার মানে যে চাহিদা মানে ওখানে তো ভাত টাত কম দিত,
হ্যাঁ
ফুডের চাহিদা বাঁচতে, তো ওখানে খাইতাম প্রচুর খাইছি যে আমার খাইতে ইচ্ছা করতেছি কিন্তু আর খাইতে পারতেছি না, আমার এরকম একটা অবস্থা হয়েছে যেদিন মানে ওখানে তো সারা বেশি, তারপরে যে আমি সিগারেট খাই আবার সিগারেট খাই ঘরে আসি, ওই আবার 3 মাস পরে চান দিচ্ছি তো সিগারেটটা, তো আমার মাথা ঘুরেছে আমি ঘরে এসে শুয়ে গেছি, আব্বু তারা ধরতে পারে
এই 3 মাসের মধ্যে ভদ্রমহিলার সঙ্গে আপনার কোনো যোগাযোগ ছিল,
এই 3 মাস আমার টাকা দেওয়া বন্ধ,
আচ্ছা
আমি এখান থেকে
টাকা করে দিতেন প্রতি মাসে মাসে,
প্রতি মাসে আমার 10,000 টাকা করে দেওয়া হতো,
10,000 টাকা করে ওকে দিতেন, টাকা পিতান কোথায় আপনি,
ওই ব্যাংকের থেকে,
ওই যে 2 লাখ টাকা আপনি পেয়েছিলেন রাস্তায় কুড়িয়ে, 2 লাখ না তো আপনি 3 লাখ পেয়েছিলেন ওখান থেকে, আপনি আর
1 লাখ টাকা তো ওকে দেওয়া লাগছে, তো এই কথা ভাই আমার ফ্যামিলি জানে না, কারণ আমি একমাত্র আমার ফ্যামিলি বলতাম আমার ফ্যামিলি যে কোনো দোষ তুটি আমার আমার একে আগা দোষ করতো, তুই তো দোষী তুই ওখানে না জানি কি ঝামেলা বাঁচতি বা তুই ছেলের সাথে কথা না বললি কি তুই ঝামেলা বাঁচতি, এই দোষ করতো সেজন্য আমি কোনো সময় বলতাম না, যেটা জানার ওটা জানতাম, আর আমার আব্বু একটা স্যাটেলাইট যে শ্রীরাম শহরের মধ্যে যে কোনো জায়গায় আমার যদি কোনো ঝামেলা হয় কেউ আমাকে টাচ করছে আমার আব্বু অটোমেটিক খবর জায়গা যে আপনার ছেলে অমুক জায়গায় কেউ মারামারি হয়েছে বা ইয়ে হয়েছে খবর জায়গা, আমি নিজে জানি না, এমন লোক আছে যেগুলো আমাকে চিনে কিন্তু আমি চিনি না, এরকম লোকও কিছু আছে, যেসব খবরগুলো পাইতো ওগুলো আমি স্বীকার করতাম, কিন্তু যেসব খবরগুলো পাইতো না এগুলো অন্য কথা দিয়ে ঘুরাইতাম, যেমন 8 দিন 9 দিন আমি বাইরে থাকতাম, জিজ্ঞেস করলে বলতাম যে আমি ট্রেনে ঘুরছি, রাজশাহী বগুড়া খুলনা গেছি এরকম বলতাম, তো বললে কি আমার আর কিছু বলতো না, তুই বললে ঘোরার মতো ঘুরছে আর কি, আমার আমার বলছে যে তুই ঘোরা শেষ হয়েছে, তুই এখন আর ঘুরিস না যাইস না কোনো দিকে, কিন্তু ওই তিন মাস দিয়ে টাকা বন্ধ রাখছি, ওই তিন মাসের জন্য আমি আমি যেমন সিমে মিস করার মারা ছিল সিমটা খুলে দেখি তিন মাসে আমার প্রায় বিশেষ করে না অফুরন্ত কল দিছে, সে মানে আমার ঠিকানা জানে না সিটাং শহরে, সে সিটাং শহরে আসছে, সিটাং শহরে ওই মনসুরাবাদ আসছে, মনসুরাবাদ আসছে, তারপর সে মানে খুঁজতেছে আমি পাইতেছে না, আমি একটাই বলছিলাম যে শেষ আমি শেষ কোন জায়গা, সেটা শেষ তো একটা স্কোর জায়গা, কিন্তু ওই জায়গাতে যাই আমার নাম বলে পাবে না সে, এরকম নামে তো হাজারো লোক আছে, তো তাই না ওই কল করার পরে আমি গেছি আবার কল ব্যাক করছি, মেয়ে ভাড়া কান্নাকাটি শুরু করছে, কান্নাকাটি যখন শুরু করছে তখন আমি আর ইয়ে করি মেয়ের সাথে আবার দেখা করছি মনসুরাবাদে যেয়ে মেয়ে আমার থেকে টাকা দেয় বসতেন, কি সমস্যা ইয়া ওই মেয়ের একটা ছেলে হয়েছে, তো ছেলেটা কার, তো ছেলেটা আমার,
মেয়েটা একটা ছেলে হয়েছে, ছেলেটা হচ্ছে আপনার,
আমার আমার হঠাৎ করে যখন এই কথাটা বলছে তখন আমার মাথা ইয়ে গেছি, তো ছেলেটা আমার আমাকে প্রমাণ কি তুমি আমার বিয়ে করো না, তুমি এই করছো এই ছেলেটা তোমার,
আমি
একটা জিনিস গেছি ওকে টাকা দিতাম না তিন মাস, এই তিন মাস ও ফ্ল্যাট ভাড়া চালাইছে কিনি,
তারপরে ছেলেটাকে নিয়ে এসে তারপর কি বললো
ছেলেটা আমার নিয়ে এসে বলতেছে এটা আমার সন্তান, যখন এটা আমার সন্তান বলতেছে আমার মানে মাথা ইয়ে গেছে কি আমার সন্তান এটা, যখন এটা আমার বলছে আমার সন্তান আমি পুরো অভাবে গেছি, আমি বলছি তোমার যত টাকা লাগে তুমি সন্তান এটা আমার বলিও না, তো এই নিয়ে ও আমার সাথে অনেক বার্কেটিং করছে, বার্কেটিং বলার পর আমি কোনো টেক কেয়ার করিনি, কিন্তু ও বলছে আমি সন্তান হ্যাঁ তোমার পরিচয় দিব না কিন্তু আমার টাকা বাড়তি দেওয়া লাগবে, আমার এক কালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে, কিন্তু ততক্ষণে কিন্তু আমার কাছে প্রায় আপনার
সন্তানটা কার তাহলে পরিচয় দিচ্ছে,
সন্তানটা পরিচয় দিচ্ছে আমার, কিন্তু সন্তানটা মানে
সেটার জন্য তো এটা প্রমাণ হয়ে যায় না সন্তানটা আপনার না, তাই না, এটা প্রমাণ হওয়ার জন্য কেবলমাত্র ডিএনএ টেস্ট আছে সেটা একটা প্রমাণ,
হ্যাঁ এটা ছিল, আর ওর সাথে বলতে গেলে সম্পর্ক হয়েছে মানে যতটুকু বুঝতে পারছি আমি পরবর্তী খোঁজ নিয়ে মানে প্রতিষ্ঠা হয়ে গেছে,
ঠিক আছে সেটা তো আপনার সন্দেহের অবশ্যই জায়গা আছে, ইভেন মেয়েটাই জানে সন্তানটা কার, এমনও হতে পারে সন্তানটা আপনার, এমনও হতে পারে সে আপনাকে ব্ল্যাকমেইল করছে, দুটোর যে কোনো কিছুই হতে পারে,
সেটা হতে পারে, কিন্তু আমি 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 অস্বীকার করতে চাই,
যখন আপনি অস্বীকার করলেন তখন সেই সন্তানটা কি করলো,
সন্তানটাকে ও রেখে দিয়েছে কিন্তু ও কোনো কিছু বলতে দরকার টাকা, ওরা বলছে ও শুধু
আমার আসল বাড়ি কোথায় ছিল,
ওর বাসের আসল বাড়ি ছিল রাজশাহী,
রাজশাহীতে ওর আশেপাশে কেউ থাকতো না, গার্মেন্টসে কাজ করতো,
গার্মেন্টসে কাজ করতো,
আচ্ছা তো চিটাং এর মনসুরাবাদে গিয়ে ও কোথায় কাজ করতো,
মনসুরাবাদে একটা গার্মেন্টস ছিল,
ওখানে গার্মেন্টসে কাজ করতো,
হ্যাঁ গার্মেন্টসে চাকরি করতো, এরপর হচ্ছে যে ও আমার মানে বাচ্চাটার একটা গার্ল আছে, মানে কারণ মানে ওর সাথে দেখা হতো একটা কারণে ও যাকে তাকে আমার স্বামী বানাতো, যাকে তাকে দেখলে বলতেই আমার হাজবেন্ড,
জায়গাটাকে দেখলে আপনাকে সঙ্গে সঙ্গে পরিচয় করে দিত,
হ্যাঁ সঙ্গে সঙ্গে পরিচয় দিতে, যদি আর ও কোনো ছেলে ওকে ডিস্টার্ব করতো ওর সাথে ওর সাথে বার্কেটিং করতো ছেলের সাথে, তো ছেলে একটা মানে একটা ছেলের সাথে একটা মেয়ে বার্কেটিং করলে একটা ক্ষতি করার চেষ্টা করে, ক্ষতি করার চেষ্টা করলে আমাকে ডাকবে যে আজকে আমাদের ছেলে এই বলছে তুমি আসো, আমি আমি আবার দুই তিনজন ছেলে নিয়ে গেলে এখানে আমি উল্টা রিয়েকশন পাই, কারণ দুষ্ট হয়েছে মেয়ের, তাহলে আমার বলতে ভাইয়া আমি তো আপনার ওয়াইফের বিষয়ে কিছু করিনি, তা আমি বলছি কিছু হয় আমি মনে মনে বলতেছি কিন্তু এটা প্রকাশ করতে নি, প্রকাশ করলে ওর মান সম্মান দেবে আমার হবে, পরবর্তীতে ওখানে জামে লাগলো মিটাইতাম, এখান দিয়ে একটা মিটানোর পরে আমি এখান থেকে চলে আসলাম, তো ওই মেয়ের সাথে আমি সম্পর্ক মানে রাখতে চাইতেছি না, এরকম আমার একটা প্ল্যান ছিল,
আপনার ভাষা চিনতো
শারীরিক
সম্পর্ক ছিল যখন তিন মাস পরে ফিরে আসলেন বাচ্চার কথা যখন বলছে তারপরে
তখন থেকে আমি ওখানে যাওয়ার চেষ্টা করি
না, আপনি প্রতি মাসে টাকা দিয়েছেন তাকে কিভাবে টাকা
দিয়েছেন,
তিন হাজার টাকা দিতাম
স্বামী হাজবেন্ড যেটা আগে আসলে ওটা ওর ছেড়ে চলে গেছে, আর প্রথম শিশু ওর মারা মৃত হয়েছে, তো ওই দিক দিয়ে আমি একটা ইমোশনাল ছিলাম, ও কথাবার্তায় খুব স্মার্ট যে ও ঢাকার এক ছেলে থেকে 40,000 টাকা খাইছে,10,000 টাকা আমাদের ছোটে গেলে দু তিনজন বন্ধু নিয়ে গেলে ওই আমার দশ হাজার টাকা চলে যেত একসাথে। তারপর ওতে ওই মেয়ের সাথে আমার আমি দেখলাম এক সময় রেস্টুরেন্টে ছাড়া দিব, তো টাকা দেওয়া বন্ধ করবো, ওর সাথে আমি সম্পর্ক থাকবো, কারণ ও আমার স্বেচ্ছায় এসে খুঁজতে পারে। সেজন্য কি হচ্ছে, আমি কয়েকদিনের জন্য আমি বলছি যে আমি ঢাকা যাবো, ও আমার বলছে আচ্ছা ঠিক আছে ঢাকা আসো। ও ঢাকা আসার পরে আমি বলছি যে আমাদের বাসাতে এরকম চেঞ্জ করছে, কোথায় কোতোয়ালি, কোতোয়ালি যখন বলছি কোতোয়ালি কোথায়, আমি বলি ইকবাল রোড, ইকবাল রোড মুন্সিপাড়া, মুন্সিপাড়া যখন বলছি তো ওই মেয়ে কি করছে গেছে, মানে আমাদের পরে আমি ঢাকা চলে যাওয়ার পরে ওই মেয়ে আমাদের খুঁজতে খুঁজতে গেছে মুন্সিপাড়াতে। মুন্সিপাড়া গেলে কি হবে, মুন্সিপাড়াতে নাই আমার বাসা আগে থাকে আর কি। আমার বলছে তুমি কই, আমি যে আমি আসি আর কি। তারপর ও দেখছি না আমার সিমে কল দিবে, সেজন্য আমি সিমটা ফোন অফ করে দিছি। আমি প্রত্যেকটা সিমে আমি যখন একটা মানে পেয়েছে পারি আমি ওই সিমগুলো অফ করে দিই। আমার আব্বু এরকম বলছে যে তুই সিমগুলো চেঞ্জ করে ফেলি, সবগুলো সিম ফালাই দিয়ে।
কে বলেছে?
আমার আব্বু।
কেন বলেছে?
কেন বলছে, আমি বিভিন্ন ছেলেদের সাথে যে আমার কন্টাক্ট হয়, মেয়ের সাথে কন্টাক্ট হয় যে ওগুলো জানে না, জানে কোন ওগুলো, যেগুলো আমি প্রেম করি ওগুলো জানে, এই ঘটনাগুলো ওগুলো জানে না। সেজন্য বলতেছে তুই ছেলে মেয়েদের
বাবা কেন আপনাকে সিম চেঞ্জ করার কথা বলবে, বাবা কি এটার সাথে ইনভলভ ছিল?
ইনভলভ ছিল তো বলতে গেলে কোনটা, যে বলতে তোর এই সিম চেঞ্জ করতে পারে, এই ছেলেগুলো তোর ডিস্টার্ব করতে পারে, তুই সিমটা চেঞ্জ করতে পারে,
মানে বাবা আপনার সম্পর্কে জানতো যে আপনি এই ধরনের কাজ করতেছেন, এই ধরনের কাজ করে বিপদে পড়তে পারেন।
হ্যাঁ, সেটা সে জানতো। করছিল কয়েক জায়গা থেকে আমার ওখান থেকে ছুটে আনছে।
কি ধরনের?
কি ধরনের বলতে গেলে একটা বন্ধু একদিন একটা মেয়ে আনছে, মেয়ে আনার ওই মেয়ে নিয়ে যে জায়গায় আমরা ফিজিক্যাল রিলেশন করবো, হ্যাঁ ওই জায়গায় আমরা ধরা বসছি, ওই জায়গায় এক লোক মানে বলে দিচ্ছে।
কিভাবে ধরা পড়লেন?
ধরা পড়ছি বলতে গেলে ওই লোকে মানে যার মাধ্যমে নিয়ে গেছে ওই লোকে গেছে, ওনারা ফোন করে আমাকে, মানে যার বাসায় ঢুকাইছে, মানে ওইটা একটা গ্যারেজ ছিল, তো গ্যারেজে ঢুকাইছে, ঢুকানোর পরে ওইখান থেকে তারপর ওই লোকটা আসছে, আসে পরে যে মজুমেলা আর ফজলুল আমার এই দুইটা ছেলে আছে, ওরা পালাই গেছে, আমি পালাতে পারিনি, তো লোকটা আমার এক পর্যায়ে বলতে তোর আব্বুর নাম্বার দেয়, তখন আমার পুলিশের এসে ভাতে আসে, আমি সেজন্য আব্বুর নাম্বার দিয়েছি। যার পরে আব্বু আসছে, আব্বু এসে শুধু একটা কথাই বলছে
আমার
জুতা দিয়ে বাড়ি মারছে, মানে নিজের পাড় থেকে জুতা ফেলে আমাকে বাড়ি টাড়ি মারা পরে আব্বু ওখানে জিজ্ঞাসা করেন যে কি সমস্যা হয়েছে। লোকটা একটা কথা ওখান দিয়ে প্রেশার দিয়ে আমার আব্বু থেকে টাকা 7,000 নিছে, বলছে যে আমার এখানে গাড়ির গ্লাস ভাঙছে, 7,000 টাকা দিতে হবে, নাহলে আমি এটা পুলিশ বা ইয়া করবো, মানে এই একটা এক ঘন্টা চাপ দিচ্ছে। আমার আব্বু আমার আবার সেলফোনটা ওখানে রেখে দিচ্ছে, একটা ডকুমেন্ট রেখে দিচ্ছে। আমার আব্বু বলতেছে যদি তোর সেলফোনটা না রাখতো তাহলে আমার কোনো কেয়ার আছে না, আমি ওর মানে ইয়ে করতাম। আমার আব্বু আবার যারা ধরে তারা ধরা মতন ধরে, সেখানে একটা শাস্তি দিয়ে যায়, তো এবার তোর সেলফোনটা রাখাতে আমি ওখানে বাইরে গেছি, আর নাহলে আমার ডকুমেন্ট আছে যে তোর সেলফোন, তোর সিম টিম সব ওখানে লাগানো, তোর মেমোরি লাগানো, আমি বাইরে ঠিক আছে 7,000 টাকা থেকে ওই লোকের বলতে বলতে 3,000 টাকা, কারণ ওই 3,000 টাকা ওটাই ওনার লাভ। এটা বলতে গেলে তো উনি গিয়েছে এক প্রকার রাজি হয়েছে, রাজি হওয়ার পরে আমার আব্বুরা 3,000 টাকা করে সেলফোনটা দিচ্ছে, আমার আব্বু সেলফোন আনিয়ে গেছে বাড়ি রেখে দিয়েছে। কিন্তু এর মধ্যে আবার ওই মেয়েটার সাথে আমার যোগাযোগ নেই যেটা কথা বললাম। তারপরে এক শীতকাল আসছে, শীতকালের ভিতরে কলি নামে এক মেয়ের সাথে পরিচিত হয়, বলে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে ফ্যাক্টরি থেকে, আমি ওই লাইন দিয়ে আসতেছি, আমি একটু মানে ঠেস মাস জানি আপনাকে কোথায় যেন দেখছি দেখছি মনে হচ্ছে। মেয়েটার কথা ইশারা দিলাম, মেয়েটা বলছে যে কোথায় দেখছে, মানে একটা সাই দিছে একটা। পরবর্তীতে ওই মেয়ের সাথে আমার 3 দিন না 4 দিন পরে ওর বান্ধবী তারা ওরা শিখেছে যে ছেলেটা যদি তোর পিছিয়ে যায় বা তোর সাথে কথা বলতে বলতে তোদের বাসা বোঝানো যায়, মানে মতলবটা কি একদিন জিজ্ঞেস করিস তো, তা আমারা জিজ্ঞেস করছে, তো আমি বলতেছি কিসের মতলব, যদি আপনি এরকম খারাপ কিছু মনে করেন তাহলে আপনার সাথে কথা বলবো না, কিন্তু আমি ওরকম কথা বলি না, একদম ভদ্র ছেলে, কোনো খারাপ ছেলে না। মেয়ে আমার সাথে বলা যায় না এরকম, ও মেয়ে আমার বলছে যে আমার ফ্যামিলি এরকম করি, আমি আমার বিয়ে হয়েছে, আমার স্বামী চলে গেছে, কিন্তু আমার এখন কোনো বাচ্চা কাচ্চা হয়নি, এরকম বলছে। মেয়ের সাথে আমার দরকার সম্ভব করে, কারণ স্বামী আসে না আসলে আমার দেখা গেছে, আমি বলবো কথা বলবো মোবাইলে, মানে সামনাসামনি ইয়ে করবো না। এর মধ্যে কিন্তু আমার ওই ফিজিক্যাল রিলেশনের চাহিদাটা কিন্তু আছে, যে কোনো মেয়ের সাথে আমি সম্ভব করলে ফিজিক্যাল রিলেশন ছাড়া কোনো মেয়ে থাকতাম না।
আরো একটি বিরতির ঘন্টা প্রিয় শ্রোতা, তার মানে 4 মিনিটের ছোট্ট একটা বিরতি আমাদেরকে নিতে হবে। এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতির পর আরো একবার ফিরবো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Yeah.
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
স্বাগত আরো একবার শুনছেন এবিসি রেডিও 89.2। আমি আরজে কিভিয়া রয়েছে আপনার সঙ্গে। রাফি আজকে কনফেস করছে লাখো জনতার মঞ্চে। আমরা রাফির কাছে আবারও ফিরছি। রাফি, আপনি যেখানটাতে ছিলেন যে পুলিশ সাথে আপনার একটা রিলেশন হলো, এবং হ্যাঁ তারপরে কি হলো?
তারপর যখন কলেজে আমার রিলেশন হয়, তারপর তার দেড় মাসের মাথায় ওর সাথে আমি একদিন আমি ঘুরতে যাওয়ার পরে ওর সাথে আমার মানে ফিজিক্যালি সেটা হয় নাই, মোটামুটি ওরকমই একটা কথা চলছিলাম। তো আমার না বলে দিয়েছে, তার মধ্যে মানিয়ে নিয়েছি, আমি একটা কিছু মানিয়ে নিয়েছি। তার দুই মাস পরে মানে হার যাইতেছি, আমাদের মানে কথাবার্তা চলতেছে, ও আমার মানে যতটুকু আগে মানে ভালোভাবে কথা বলতো, কোথায় যাইতো না যাইতো সব কথা কিন্তু বলতো, তারপর ও কিন্তু বলতেছে না। এটা হয়েছে যে আপনার আট মাসের মাথায়, মানে আট মাস ও আমার সাথে কন্টিনিউ কথাবার্তা মানে কল টল দেওয়া ঠিক রাখছে, এরকম ধরন করতো। অফিসে আমি টাকা ভাড়াইতাম বা বিভিন্ন রেস্টুরেন্টে যাইতাম বা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, কোন দিন কিছুই হইতো না। একদিন কি করছে, ও আমার হঠাৎ করে মানে আমার সাথে এড়াই এড়াই চলতেছে। ব্যাপার কি এড়াই এড়াই চলতেছে, আমি ওটা নজরদারি করার জন্য ওর পিছে পিছে হাঁটতাম সবসময়। হ্যাঁ, আমি কিছু একটা ছেলে লাগাইছি, এটা নজরে রাখ। রাখছে ও আমার প্রতিনিয়ত খবর দিত যে এটা অমুক জায়গায় যাচ্ছে, এটা এই ছেলের সাথে কথা বলতে, ওই ছেলের সাথে কথা বলতেছে। ওর বান্ধবী ছিল একটা খুশি নামের, ওই বান্ধবী কি করছে, ওর মান্তবের সাথে প্রেম করেন। বোরকা পরা যায় তো মান্তবাই, কিন্তু মান্তবাই জানে যে এটা অন্য মেয়ে, কিন্তু খালাতো বোন না জানে যে এটা আমার মান্তবাই। বোরকা পরে কথা বলে মানে এক প্রকার একটা চিটিং কি করতেছে ওরা মেয়েরা, তখন ইয়ে করতেছে যে একদিন কি করছে, ওরা যখন জন্ম উঠে গেছে, যদি কলির মনে যদি আমার জন্য একটু যদি ভালোবাসা থাকতো, তাহলে কলি কিন্তু আমার রেস্টুরেন্টে ডাকতো যে আসো দুপুরে যদি তুমি ভাত করো খানায় তুমি আমার সাথে আসো। ও কিন্তু আমার একবারের জন্য নক করে নাই, উল্টা আমার বলতেছে তুমি চলে যাও আমি ফ্যাক্টরিতে চলে যাবো, এটা বলে ও উপর দিকে উঠে গেছে। তা আমি ওইসব আর অত কোনো কথা বলি না, আমি এতদিকে চলে আসি, ঠিক আছে আমার যদি এড়ে এড়ে চলেছে এই ব্যবস্থা আমি পরে করবো। আমি ঘুরতেছি, একদিন ওরা আমি ফোন করলাম যে কোথায় তুমি, আমি ফ্যাক্টরি সিটি হবে আটটা বাজে, আটটা বাজে সিটি হবে সাতটা বাজে আমি ওখানে দাঁড়িয়েছি ফ্যাক্টরির সামনে। তো ওরা দেখতেছি না ও নাই, কিরে নাই কেন, ব্যাপার কি নাই যখন, তখন গিয়েছি ওরা আমি বললাম যে ছুটি হবে কাটা বলছে আটটা বাজে, তখন বলছে আমি গিয়েছি আস্তে আস্তে বাজার পর্যন্ত হাঁটতেছি, হাঁটার পরে দাঁড়িয়েছি, ওরে কল দিছি ও কল রিসিভ করতেছে না, আর কল রিসিভ করতেছে না আমি দাঁড়াইছি, আমি যদি আটটা বাজে হয় আসবে তো দেখতে তো হাইটা আসতেছে। তো আমি আবার পরে যদি এডুকেশন তুমি না বলছো আটটা বাজে ছুটি বা যে প্র্যাকটিসে কারেন্ট নেই সেজন্য ছুটি হয়ে গেছে। ওর সাথে একটা মেয়ে ছিল মানে একটু মোটা মানে বোন ডাকেও যখন কেন বলছে পরবর্তী কি করছি আমি আর ইয়ে করিনি, ঠিক আছে বলছে আমার ওদিন টাকা ছিল ওর মোবাইলটা আমি নিয়ে ফেলবো। তো যাইতে যাইতে ওখানে ওর বাসা যাইতে হইলে একটা নিস্তব্ধ রাস্তা পার করতে হয়, প্রায় আপনার আধা ঘন্টা লাগবে রাস্তাটা পার করতে, যে একদম পুরো রাস্তাটা নিস্তব্ধ একদম ঠান্ডা, চতুর্দিকে পাহাড় রাস্তার দুপাশে গাছ আর মধ্যে এখানে রাস্তা এরকম একটা রাস্তা। তো যাইতেছি তো উনি ডানা তো মোবাইলটা ছিল, মোবাইলটা তখন বাড়ি করছে, আমি বামার দিয়ে যখন নিস্তব্ধ রাস্তায় গেছে আমি বামার দিয়ে হাত মধ্যে দিয়ে মোবাইলটা নিয়েছি, বামার দিয়ে তো খাইতেছি না, আমার দোষ ছিল। তো এর মধ্যে আবার ওই মেয়েটাকে আমি কাবজ করে দেখি, মেয়েটাকে আমি সামনে বানিয়ে দিছি, বলছি আপুটির সামনে যেন ওর সাথে কথা বলবো, মেয়েটা সামনে গেছে তো আমি মোবাইলটা নিয়েছি না, বললাম আমার অবশ্যই মোবাইলটা নিও না, মোবাইল নিলে আমি গরমে মুখ রেখে পারবো না বা গরমে বুঝবো কি। তখন যখন এটা বলছে তখন এক লোক বেরিয়েছে ঘর থেকে, এক লোক বেরিয়ে লাইট মারছে, আমি আবার চিন্তা করলাম পিছের দিকে যদি ব্যাগ দেই লোকটা আমাদের সন্দেহ করবে, কারণ মেয়েটাও আমার হাত টানাটানি করতেছে। সেজন্য মেয়ের সাথে আমি তাল দিয়ে মেয়ের বাসার দিকে যাইতেছি, ওদের বাসার রাস্তাটার দিকে যাইতেছি, মেয়ে বুঝতে যে হ্যাঁ ঠিক আছে যেদিকে যেতে যাইতেছে তাহলে তার যাক। তা আমি ওর সাথে যাচ্ছি, ও বলতে মোবাইলটা দাঁড়ান, যদি মোবাইলে কিছু করবো সুবিধা চেক করে দিয়ে দিন। তো আমি সামনে যদি একটা পাহাড় পড়ছে আমি ওখানে সিকিউরিটি গার্ড চেক করো, তো ওর সাথে আমার সাথে একসাথে দেখলো বিচার দিয়ে, তো আমার বলছে না তুমি আগে আগে দাও, আমি আগে আগে যাই এই প্ল্যানে কি করছি, একটা পাহাড়ে পড়ছি রাত্রি বালু পাহাড়ে ওইটা বসে রয়েছি। তো ও যখন পাহাড়টা ক্রস করছে ওরে দেখে আমি আবার নামে গেছি, নেমে যাই আমি ব্যাগে চলে আসছি, এসে একটা গাড়ি নিয়ে সাথে আমার বাসা চলে আসছি। আমার ঘরে দেখছি আমার হাতে একটা মোবাইল, মোবাইলটা কার, আমি মোবাইলটা আমার একটা বন্ধুর থেকে আনছি আর কিছু বলা নেই। তারপরে মোবাইলটা চালাচ্ছি চার দিন, চার দিন পরে বিক্রি করবো, কারণ নেশা করার টাকা নেই এখন। এই চার দিন কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না, চার দিনে মানে আমি টোটাল নেশা। তাহলে আমার যে ছেলে প্রতিদিন তিনটা চারটা করে ইয়াবে লাগতো গাঁজা লাগতো দুই থেকে তিন বোল্টা করে, ওই ছেলে চার দিন নেশা করে না, তো ওই চার দিন বড় বড় অবস্থা কি হইতে পারে। মোবাইলটা বিক্রি করতে গেছি মানে কাস্টমারের সাথে সব কথা শেষ, আর চোদ্দ টাকা দামা দামি হয়েছে, ও আমার টাকা দিবে আমি আরও সিমটা খুলতেছি, এমন টাইমে ঘর থেকে কল আসে। আমি বলছি এমন টাইমে ঘর থেকে আসার কথা না, যেটা সন্দেহ করলাম ওইটাই রিসিভ করে দেখেছে, বলছে কি বলে কোন মেয়ে মোবাইল নিছ, তাড়াতাড়ি আয়। গেলাম মেয়ের কাছে, গেলাম মেয়ের কাছে গেছি মতো মেয়ে দেখে বসে গেছেন, মানে আমি মোবাইলটা আর মেমোরিটা বুঝিয়ে দিয়েছি, ওই মেমোরির ভিতরে যে ছবিগুলো ছিল ওই ছবিগুলো আমি রেখে দিয়েছি, ওর কিছু ছবি ছিল।
কি ধরনের ছবি?
ছবিটা তো নরমালি ছবি।
ওকে,
যেমন পাইছি আমি কম্পিউটারে গেছি, ফুল মেমোরিটা কপি করছি আমি, আমি পরবর্তী খুঁজে যাবো একটু ম্যাচটা একটা করে, তারপর আমি গেছি ওর মেমোরি দেখি, ও জানা যায় আমার ছবিগুলো রাখছি।
আপনি যে খারাপ কাজের মধ্যে জড়িয়ে আছেন সেটা মোটামুটি আপনার ফ্যামিলি ইনফর্ম ছিল। ওকে, তারপরে আপনি ছবিগুলো রেখে,
ছবিটা রেখে দিলাম, রেখে তারপরে ওর সাথে আমার সম্পর্ক চলতেছে, তারপর দেখছেন ও আমার এরাই চলতেছে। একদিন রাতে আমি ওরা ফোন করছে, বলতে ছুটি কাটা বলছে নয়টায়, আমি নয়টা বাজে যেতে বলছি, আমি বলছি ছুটি আছে নয়টা বাজে, আমি নয়টা বাজে ওর ফ্যাক্টরির সামনে যাবো। নয়টা বাজে ঠিক 10 মিনিট আগে আমি ফ্যাক্টরির সামনে যাই, দেখি লাইট বন্ধ, তার মানে ফ্যাক্টরি ছুটি হওয়ার আধা ঘন্টা পরে কিন্তু লাইট গুলো অফ করে। তাহলে ফ্যাক্টরি ছুটি আছে 8টা বাজে, 8টা বাজে ছুটি আছে, কই গেছে, কল দিলাম, বলতেছে যে আমি ঘুমাইতেছি। কোথায় ঘুমাইতেছো? তো আমার দামদুর আসা বাজির থানের এখানে, কিন্তু তখন গাড়ি আওয়াজ পাওয়া যাইতেছে। আমি বলছি গাড়ি আসতে থেকে, বলে যে রাস্তার পাশে বাসা, তো আমি বলছি রাস্তার পাশে যতই বাসে হোক একটা রুমের ভিতরে ঢুকলে কিন্তু গাড়ি আওয়াজ কিন্তু অতটা পাওয়া যায় না, তুমি কিন্তু রাস্তায় যে ওইটা স্পষ্ট বোঝা যেতেছে। তখন কিন্তু ওর বান্ধবীর প্রেমিকের সাথে মানতে যেটা বলছি, ওর সাথে সিবিচ যাইতেছে বেড়ানোর জন্য। পরবর্তী কি করছি, আমি ওর অনেক মানে অনেক কথা বলতেছি, মানে ওরা আমি যতই গরম রাগ দিয়ে কথা বলতেছি আমার সাথে ততই নরম ভাবে কথা বলতেছে, তুমি এখন যা বলবো বলো আমি কিছুই মনে করবো না, মানে ইয়া কর মানে ইমোশনাল করার কিছু কথা বলতেছে, আমি অতটাই কেয়ার করিনি। তারপর কলটা রাখে আমি ঘুমাইতে গেছি, আমার ঘুম আসতে না, কারণ আমার মেজাজ ওখানে গরম। রাত 12টা না 6টা দিয়ে আমার মোবাইলে একটা কল আসে, ডাইরেক্ট কল, কে দিছে? মেয়েরা দিছে। তুমি রাগ করছো? তখন কিন্তু কোনো গাড়ি আওয়াজ নেই, আমি যে এতক্ষণ গাড়ি আওয়াজ পাইছি, এখন গাড়ি আওয়াজ বলতে গেল, বলতেছি কি যে এখন গাড়ি আওয়াজ আসবে কি? আমি একটা থেকে গাড়ি চালাই, আমাদের মেইন হাইওয়ে রোডের পাশে এখন গাড়ি চালানো, এটা বললে বিশ্বাস করবে কেউ? পরবর্তী ও কি করছে যে আমার অনেক বুঝাইতেছে, আমার অনেক বুঝে, আমি কিন্তু বুঝতেছি আমি ওর সাথে রাগ দিয়ে কথা বলছি, আমার বলতে রাগ করছে, কি করছে, আমি রাগ করবো না তো কি করবো, আমি কথা বলা পরে। তারপর ও আমার সাথে দেখা করতে বলছে, দেখা করলাম, তারপর আমার বলছে তুমি আমার সাথে সম্পর্ক রাখো না, কারণ রাখার থেকে না রাখা অনেক বেটার হবে, কারণ আমার একটা বিয়ে হয়েছে, তোমার একটা ভবিষ্যৎ আছে, এগুলো যখন বলছে তাই বলে ঠিক আছে রাখবো না, ওটা কোনো কথা না, যখন রাখার না রাখার কথা বলছে, তাই বলছে তোমার থেকে আমি যে টাকা পাই ওই টাকাটা দিয়ে দিও। আমার বলছে কি টাকা পাবো? আমি যে টাকা দিতে পারি ওটা দিয়ে দিও। ও বলছে তুমি যদি আমার থেকে টাকা পেয়ে থাকো, আমার ক্যাশ টাকা হাতে দিছো তুমি 140 টাকা, আমার টাকা দিবে না, আমার সিন্ডিকেট করতেছো। বান্ধবী যে খুশি বললাম, ওই খুশি বলতেছে আপনি আমার বান্ধবী থেকে কিভাবে টাকা নেবেন আমি দেখবো। যে ঠিক আছে আমি কিভাবে টাকা নেবো আমি দেখাই দিবো, আমি এমন একটা ছেলে, আমি কোনদিন কারোর থেকে হারি নেই, সবসময় দিচ্ছি। ওই বান্ধবী আমার শেষ মারছে, তো দেখতেছি যে কলি জানে যে আমি কিভাবে টাকা নিবো, তো কলি যখন আমার এক করে বলে আমার কি হয়েছে, ওই 2 মাসের টাইম নিছে টাকা দিবে বলে, 2 মাসের টাইম নিছে, অক্টোবর মাসের 13 তারিখে টাকা দিবে বলে, এটা 2014 দিয়ে 2 মাসে তো আমার সাথে আবার রিলেশন করে ফেলছে। রিলেশন যখন করে ফেলছে তখন কি হচ্ছে, আমি আবার অত নিয়ে আমার টাকা যাচ্ছে ওই 13 তারিখ, রিলেশন যেটা ভাঙছে আমি আর করবো না, ওর সাথে আমি তালা চাল দিয়ে আসি। ঠিক 13 তারিখ আসার 2-3 দিন আগে 9 তারিখ না 10 তারিখের দিকে আমার কল দিছে, লাঞ্চে কল দিয়ে আমি ঘরে শুয়ে আছি, আমার বাবা আসলে বাসায় কল দিছে, আমার বাবা ভাত খেতে বসতেন, তা আমারও বলতেছে যে আমি আমার ভুয়ো ভাইয়ের সাথে ফেম করতেছি, তুমি আমার নাম্বার আর কল দিও না, তুমি যে 140 টাকা পাবো ওইটা এসে রোববার দিন এসে নিয়ে যাই, মানে 12 তারিখ বেতন হবে রোববার দিন এসে নিয়ে যাই। তো বলে আমি বলছি আমি কি ফকির নাকি যে তোমার থেকে আমি 140 টাকা নিতে যাবো, নিলে পুরো টাকাই নিবো আর না নিলে নিবো না, আর কিভাবে নিতে হবে এটাও আমার জানা আছে। ওটা যখন বলছি তখন ও আমার বলতেছে যে আচ্ছা ঠিক আছে দেখা যায়, আমার অনেক কথা বলতেছে যে কিন্তু আমি ওটা জিত করে কাইটা দিছি, একটা এক প্রকার ওর সাথে আমি মুদ দেখেছি। 2 দিন পরে ওরা আমি একটা রাস্তায় টিক খেয়ে মারছিলাম, ওর বাবার কাছে নিয়ে বিচার দিয়েছে, ওর বাবা এই সম্পর্কে কিন্তু জানতো যে ওর সাথে আমার রিলেশন আছে 1.5 বছর ধরে, সেটা জানতো। এবং গিয়ে ওর বাবা আমার নাম্বার করেছে, আমি রিসিভ করলাম যে হ্যাঁ কাল বলেন কি বলবেন, তোর বাবা তোমার কি সমস্যা, তুমি আমার মেয়ে ডিস্টার্ব করতে পারো? আমি কই আপনার মেয়েরা তো আমি ডিস্টার্ব করতেছি না, আপনার মেয়ের থেকে টাকা পাই টাকা দিতে চাইতেছে না, তো ওর সম্পর্ক ভাঙবে ভালো কথা, ও শুভ কথা হচ্ছে প্রেম করুক, যার সাথে আমার একটু প্রেম করো, আমার তো দেখা গেছিল আমার থেকে যে টাকা নিছে টাকাটা দিয়ে দিতে বলেন, বলে কত টাকা পাবেন? আমি 5,000 টাকা পাই। ও বলে যে ও সাইডের থেকে বলতেছে কোনো টাকা পায়নি আমার থেকে, মানে ফল বানা দিতেছে আমার। আমি গেছি আছে ঠিক আছে টাকা পাই না ভাই, পরে দেখা যাবে এটা, আর টাকা কিভাবে নিতে হবে এটা আমার জানা আছে। ওর বাবা বলতেছে কি করবা তুমি, মানে কি করতে না পারি ওটা বলেন, সব করতে পারি আমি টাকার জন্য। তো এটা যখন বলছে তো আমি গেছি কলটা কাটিয়ে দিও, ওর মেয়ের নাম্বার কল দিছি, নাম্বার কল দিয়ে বলতেছি শোনো তুমি তো এখনো ছোট অত কিছু বুঝতেছো না, তোমার বাপরে বলিও যে তুমি যদি আমার টাকা না দাও আমি তোমার ছবিগুলো নিয়ে এটা ছেড়ে দেবো। গ্রাফিক্স ডিজাইন করে তুমি তো জানো আমি কাজ পারি, কম্পিউটার ডিজাইনের কিছু কাজ পারি, ওসব করে আমি ছেড়ে দেবো, কোনো লোকের কাছে যাইতে হবে না, ইয়ে করতে হবে না। রাতে 2টা বাজে হাইটা রাস্তা, হাই রোড মানে যে রাস্তা দিয়ে তোমরা চাকরিতে যাও ওই চাকরিতে যদি ছেড়ে দেয় সকালবেলা মানে সবাই দেখবে যখন চাকরিতে যাবে লোকেরা, কারণ তোমার মান সম্মান তুমি কোথায় রাখবা, তোমার মৃত্যু ছাড়া কোনো পথ নেই, আর তোমার বাবা তো হাতে স্টেপ করবে এটা নিশ্চিত, কারণ তুমি দেখো টাকা বড় না তোমার বাবা বড়, ওর এক প্রকার ভয় থাকে। ও ছোট ও মানে ওইটা রাখে না যে ও মান সম্মানে কতটা এফেক্ট দিবে, ও যে ছাড়লে ছাড়া আমার কি হয়েছে, তো আমি বলেছি রেখে দিয়েছি, তুমি কি ছাড়বো না? ভালো কথা, তুমি তোমার আব্বু এই কথা বলি এরকম ছাড়বে বলছে। ওর বাবারা বলার সাথে তো ওর বাবা এক মুহূর্ত হেট করে না, সাথে সাথে আমার কল দিয়েছে বলছে তুমি টাকা পেলে টাকা নেবা, তুমি ছবি নেট এগুলো কি বলছে, তুমি জানো নিজের ছবি চালের কতটা অপরাধ? আমি বলছি আমার অপরাধ কোনটা অপরাধ কোনটা নেই এটা আমার শিখিতে আসি না। আমি বলছি বলা বলো, লোকটা একটু নরম হয়ে গেছে, বলে আচ্ছা ঠিক আছে তুমি যদি টাকা পাবা টাকা নেবা, কিন্তু কোনো নেট টেট এগুলো ব্যাপারে কোনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে কথা বলবো না, টাকা কবে দিবে নিশ্চিত না বলে দেন। বলছে 15 তারিখ দিয়ে, পনেরো তারিখ দিলে আপনি গ্যারান্টি কি? পনেরো তারিখ দিবে বলে আমি গ্যারান্টি, পনেরো তারিখ ওর বেতন হবে, পনেরো তারিখ টাকা দিবে আমি গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে আপনি গ্যারান্টি, আজ টাকা না দেয় টাকা না দিলে তুমি যা করা করিনি। আচ্ছা ঠিক আছে যা করা করিনি। উনি আমার আমার একটা কথা বলছে, যদি টাকা পাওয়ার পরে যদি তুমি কোনো ছবি নিয়ে ছাড়ার চিন্তা ভাবনা নাও তাহলে কিন্তু তুমি রক্ষা পাবো না। ঠিক আছে রক্ষা পাবো না, ভালো কথা, তুমি টাকা দিবে টাকা, মানে মেয়ে রাজি হইতেছে না, তো বাবা যখন বুঝে বলছে তখন মেয়ে রাজি হয়েছে। তো পনেরো তারিখ আসছে, আসার পরে আমি ওর সাথে দেখা করছি, লাঞ্চের সময় বাইরে নেই, ছুটির সময় বাড়িতেছে না, আমাকে টাকা দেওয়া লাগবে বিদায় ও বাড়িতেছে না। তা সে ওভারটাইম সব মিলিয়ে পাইছে আমার কাছে শিখে গেছে 4000 টাকা। বলা যায় ওই মাসে 4000 টাকা পাইছে, এখন কি করা যায়? আমি যখন তোমার যদি 5000 টাকা দিয়ে আমি বাচ্চার পিছিয়ে কি খরচ করবো, আমি ফ্যামিলি পিছিয়ে কি খরচ করবো, বা আমার পিছিয়ে কি খরচ করবো? সে আমার দেখার বিষয় না, তোমার ভাই চাকরি করে, তোমার মা মা ঘরে থাকে, তোমার বাবা চাকরি করে, এত কিছু করে, এত টাকা কোথায় রাখবা? আমারটা আমার দিয়ে দেয়, তুমি তো আমার প্রতি মাসে 5000 টাকা দেবো, এককালীন দিবা তুমি আমার টাকা। কারণ যখন বলছো অনেক ইয়ে করছে আমি মানে নেই। পরের দিন আমার ওর বাবারে আমি কল দিয়েছি, আমি যে আঙ্কেল টাকা তো দেয় না, এখন কি করা যায় বলেন, আপনি নিজের নিজের মুখে বলেন। বলছে টাকা দেয় না একটা কারণে, কারণ এখন টাকা দিতে পারে না, কালকে ওর বান্ধবীর সবাই নিয়ে আর সামনাসামনি সাক্ষী রেখে ইয়ে করবে। তারপরে দিন 16 তারিখ, 16 তারিখ আমার লাঞ্চে টাইকে টাকা দিয়েছে। তো আমি একটা সাক্ষী রাখছিলাম বলতে গেলে সাক্ষীর টেকনিকই করছি, একটা ভ্যানগাড়ির ভিতরে এক লোকে আমরা কি করে, উনি আমার এলাকার ভিতরে একটা ক্ষমতা ইয়ে আসলে বিদায় উনি আমার আপনি আপনি করে বলে, কিন্তু আমার বয়স আমার বাসের সময়। বলছে উনি আমার টাকা দিয়েছে ওর বান্ধবীর দুইটার সামনে। বলছে এই দুজন সাক্ষী আমার বলতেছে যদি পরবর্তী যদি নেক্সট টাইম যদি তুমি আমার কোনো ব্ল্যাকমেল করতে যাও তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি তো জানি আমার কোনো ছবি ওর কাছে নাই, আমার কোনো প্রমাণ ওর কাছে নাই যে ওর সাথে আমি কথা বলছি। তো আমার পাশে মানে একটা ধমকি দিয়েছে, আর ছোট মেয়ে কি বুঝছে, আর মেয়ে টাকা দিয়েছে আঙ্কেলে যে আমরা আলো, উনি বলতে হাসতেছে। বলছে বাবা আর কি করবা শেষ মেশে এগুলা, আমি বলে এগুলো করবো না তো কি করবো, আমরা ওটা আপনার শুনুন এরকম বলে আমি আইসা বলছি এখানে টাকাটা নিয়ে সাথে আইসা আইসা আমি ওই দিন 18 পিস ইয়ে বানি দিন
এতগুলো আপনি সেবন করেন?
হ্যাঁ আমি প্রচুর সেবন করতো ওই দিনে। ফার্স্ট হাই স্কুলে আমি 18টা মিশে ইয়ে করছিলাম, নিয়ে একটা রুমে ঢুকি, একটা রুমে আমি দুপুর 2:30 বাজে ঢুকি, রাতে প্রায়
9:30
ঘুমাইতো না, আমি একটা খেলে আমার ঘুমাইতো না, কিন্তু আমি ওই দিন 8টা গাইছি তো ঘুমটা আরো আগে হবে না। আমি ওইটা খাওয়ার পরে আমার ওই ঘুয়া টানতে টানতে একটা মস্তিষ্কে একটা ইয়া পরে, তো ওই মস্তিষ্কে আমার ঘুরাইতেছে মানে মাথা ঘুরাইতেছে, ওটা করে মাথা ঘুরাইতেছে, মাথা ঘুরানোর পরে আমি সাথে সাথে গেলাম ওখান থেকে অক্সিজেন অক্সিজেন দিয়ে গাঁজা আনতে ফিল করলাম। কারণ আমি জানি যে আমার আজকে যদি গাঁজা না খাই আমার ঘুম হবে না, আমার যদি স্বাধীন মাইরেও ফেলে আমার ঘুম হবে না, ওই সময় যদি আমাকে কেউ আঘাত করে আমার কোনো খুশি হবে না। 18 পিস ইয়ে বাঘার পরে যেই ঘরে খাইছিলাম ওই ঘরটা ছিল আমাদের একটা ভাড়াটে গিয়ে, ওনারও বলে আমি ওখানে খাইছিলাম। আমার ছোটো বাচ্চা দুইটারে আমি পাঠিয়ে দিলাম টাকা দিয়ে, তোমরা যাও তা দোকান বাইরে দেখাও ইয়ে নাস্তা নিয়ে খাও, আমি বললে ভিতরে রইক। এরকম যখন নেশা করছি, নেশা করার পরে আমি ঘরে গেছি, যাই আমার মারে একটা ভাটি আন্টিতে বলছি যে আন্টি আজকে আমি খাইছি, আজকে আমি শান্তি এতদিন খাইতে পারিনি, যে এতদিন খাইতে পারিনি আজকে আমি শান্তি। এই এই সেন্টেন্সটুকু আমার আম্মু শুনছে, বেড়ার পাশ থেকে শুনছে যে এতদিন খাইতে পারে নাই আজকে শান্তি এই কথাটা বলছে। তো আমি যখন রাতে শুইছি আমার কিছু বলতেছে না। আমার আব্বু আসছে অফিস থেকে আসছে রাতে 2:30 বাজে, 2:30 বাজে যখন আসছে সাথে সাথে আমার আম্মা এসে আমার বাড়ির কল চেক করতেছে। কারণ ওই দিন যখন আমি কথা বলছি তখন আমার কাছে কাক ছিল 5, তারপর এই আরো 1 পিস ইয়াবা ছিল, কিন্তু 18 পিস থেকে 1 পিস ইয়াবা ছিল, ওইটা দেখা দিয়েছিলাম। ওগুলো চেক করতেছে, ওগুলো দেখাইছিলাম যে আমার মহিলাটা ওগুলো চেক করতেছে, কিন্তু ওগুলো তো আমি ঘরে ঢোকার আগেই চেক, তখন আমার আম্মু যখন আমার চেক করতেছে তখন আমি এখানে অস্বীকার করতেছি। তখন কি হচ্ছে আমার আব্বু বলতেছে না কেমন কিছু না তুই শুয়ে থাক, আমি শুয়ে দিয়েছি। তখন আমার আব্বু একটু ডাউট করছি কেন যে আমি সকালবেলা প্রচন্ড ঘুম গেছি, রাতে তো ঘুম আসতে না, যখন ঘুমাই গেছি তখন কিন্তু প্রচন্ড বেশি ঘুম গেছি। আমি ইদানিং কিন্তু 12:00 অবধি ঘুম যেতাম। আমার আব্বু আমার বারবার করে দিয়েছে তুই কোনো নেশা করতেছিস কি না, আমি শুধু একটাই কথা বলছি না করি না, কিন্তু আমার দুই একটা সাথের ছেলে তা বলে দিয়েছে যে আমি নেশা করি, কিন্তু আমি অস্বীকার চাইতেছি। আমার একবার সেন্টার দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, আমি আবার যখন সেন্টার দিয়ে বলছে তো আমি বলছি আমার সেন্টার দিলে কিন্তু খুব খবর আছে, আমি ওটা হুমকি দিই যে বলো যে আমার আব্বু সেন্টার দেওয়া ইয়ে করেন। আমার একটা কথা বলছে মনের নাম মা আসে মনকে যা বলি তাহাই সার, এটা যখন বলছে ওরা ওই 2 লাখ টাকার কথা বলছি, 2 লাখ টাকার থেকে আমার ওখানে আসে আরো 80,000 টাকা, 1,20,000 টাকা আমার ওই মেয়ের দিয়েছে এই মেয়ের দিয়েছে করে খরচ করতে করতে আমি মানে হাত খরচ ছাড়া চলে যায় গেছে। আমি 1,000 টাকা আমি টোটালি 80,000 টাকা আমি পরবর্তীতে কিস্তি ওইখান থেকে আমি খরচ করতেছি আবার যখন প্রতিনিয়ত আমি ইয়ে করতেছি আমাকে 80,000 টাকা দিয়ে আমার ফোন দেওয়া বলতেছে আমি খরচ করে ফেলছি যখন বলছে যখন টাকা পাবো 1,000 আমার বিপরীত দিচ্ছেন ধর 6,000 টাকা দিয়ে আমার টাকাটা দিবি কত থেকে বলছে আমার থেকে টাকাটা আমি কত থেকে দিব চন্দ্র দিতে ম্যানেজ করে ও জানে যে আমি অন্য দিক থেকে তাহলে ম্যানেজ করে নিতে পারবো না আমার ইয়ে করি নেই পরে 3,000 টাকা ধরুন দিয়েছে 3,000 টাকা নিয়ে 10 টাকা 10 টাকা করিয়া তিনবার নিয়া দিতেছি, খাইতেছি, বন্ধু বান্ধব নেশা করতেছি, নেশা করার পরে ওর ওই খাইতাম শুধু ইয়াবাই, কিন্তু গাঁজা আর মদ আর বিয়ার বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব নিয়ে গেলে, যেমন সিবিসি কয়েকদিন আগে গেছিলাম ওইখানেও খাইছিলাম বিয়ার। যেমন গত কয়েক সপ্তাহ আগে আমি একবার ইয়েতে গেছিলাম, ওনারা বলছিলাম যে আমি একটা বন্ধুর বিয়েতে গেছিলাম খাইছিলাম, ওই দিনে কিন্তু নেশা করছিলাম। তো আমাদের ওখানে সিনেমা এখানে আবার দুর্গা পুজো হইত, তো ওখান থেকে একদিন দুর্গা পুজো যেতে গেলাম, দুর্গা পুজোতে ওখানে আমার বন্ধু বান্ধব সব চেনে আসিল, তো ওনারা কি করে প্রতি পূজায় মদ আনে, তো ওই দিনে আনছিল, আনার পর ওই দিনে আমি খাইছি। খাওয়ার পরে রাতের আমি 12টার দিকে বাসায় আসি, কিন্তু ওই দিনে যখন পূজায় গেছিলাম তখন আমার বন্ধু একটা মেয়েরা ফলো করতেছে, মেয়েটা কিন্তু বিয়ে হয়েছে, মেয়েটার নাম বলতে চাইছি না, মেয়েটার সাথে কিন্তু আমার এখনো মানে কথাবার্তা হয়, মেয়েটা আমার সাথে একটা জাস্ট কথাই এইটাই বলছে যে বন্ধু আমার যেদিন রাতে দুর্গা পুজো হয়েছে ওই দিন আমার নাম্বারটা আমার বন্ধু দিয়ে আসছে, যেহেতু আমার কল দিচ্ছে, কল দেওয়ার পরে মেয়েটা আমার বলতেছে যে মেয়েটা আমার একটা সন্দেহ করছিল যে আমার চেহারা নাকি ইয়া একটা নয়নের একটা ছেলের মতো আসতেছে, সেজন্য উনি নাকি আমার ফলো করছিল, আমি ওনার ফলো করছি অন্য মাইন্ডে। ঠিক আছে, তো আমি আবার কোনো আপনার আগেই বলছি যে আমি কোনো মেয়ে ইয়ে করলে ফিজিক্যাল রিলেশন ছাড়া ছাড়ি না, কিন্তু আবার আই লাভ ইউ বলা ছাড়া এই কথাটা ছাড়াও আমি ছাড়ি না, কেন কোনো বন্ধু বান্ধবের সাথে বাজিও লাগি না, কিছুই লাগি না, আর যদি বাজি লাগি তাহলে এটা অন্য হিসাবে আমি। তো ওই যে মেয়েটার থেকে আমি আলাইভে বাইর করতে পারছি না, মেয়েটা বলছে আমার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা আছে, কিন্তু যদি থাকতে চাও তাহলে আমার বন্ধু হিসেবে আমার সারাদিন আমার সাথে থাকতে পারবো, কিন্তু আমার সাথে কোনোদিন রিলেশন হবে না তোমার। হ্যাঁ, যখন বলছে যে ঠিক আছে বন্ধুদের তো বন্ধু মতেই থাকবো উনি জানো, তো মেয়েরা কি করছে আমার সাথে বন্ধু মতেই থাকতেছে, আই লাভে কোনো মতেই বাইর করতে পারতেছি না। তো একদিন মানে মিথ্যা কথা বলছি না, আমি ঢাকা ফেলে যেতেছি, বাড়িতে চলে যেতেছি, আমি থাকি বাড়িতে, আমি সেরকম থাকি না, বলা চলে যেতেছি আমি থাকি বলা, আমার বছরে একবার আসি আমার বাবা আমার কাছে দেখার জন্য। তো মেয়েটা আমার একদিন আমার কল দিয়ে আমার বলতেছে ওর সাথে আবার বেশিরভাগ আমার সাথে ফেসবুকে কথা হইতো, তো আমার একদিন ফোন করে বলতেছে তোমার কি এগুলো আপন বাবা মা, আমি বলি কেন আপন বাবা হতে হতে যাবে না কেন, বলছে না কোনো বাবা মা কোনো সন্তান তো জানা যায় আপু বাবা মা রেখে তার কোনো দাদা দাদির কাছে থাকতে, ও জানে যে আমি লেখাপড়া করি, যে আমি লেখাপড়া করি ওখানে মানে শহরে এখানে আসি দেখার জন্য, খুব আনন্দে আসছি এখন চলে যেতেছি, প্রতি দুর্গা পুজো তো আপনাদের এখানে যাই এই ব্যাপার। তো মেয়ে আমার বলছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, আমার বলছে মানে ওই দিন সে আমার আই লাভ বলছে আমার থেকে কিন্তু খুব খুশি লাগছিল, কিন্তু ওর সাথে তো আমি অন্য একটা ইয়ে করবো ওরকম কোনো ইয়ে নাই, কিন্তু আমার লাইফে আমি যতগুলো প্রেম করছি কিন্তু ওই মনের মতন যে প্রেম মানে মেয়েটা ওই মনের মতো মেয়ে আমি কারোর ভিতরে পাইতেছি না, যারা পাইতেছি সেই ধোকাবাজ, যারা পাইতেছি সেই মানে আমার সাথে চিট করতেছে, আমি বা তার সাথে করতে বাধ্য হইতেছি, আমার সাথে কেউ বললেই যে আমি তার সাথে করি, যেমন যতগুলো মেয়ে করছে সেটা আমার সাথে খারাপ বিহেভ করছে দেখে আমি তাদের সাথে করছি, কিন্তু এই মেয়ে যে মেয়েটা কথা বলতেছি এই মেয়েটা আমার সাথে কিন্তু কোনো খারাপ বিহেভ করে নাই, যা বলো সে ডিরেক্টলি বলে দিয়েছেন, তাই সেজন্য তার সাথে আমি কোনো খারাপ মানে কথা বলার কোনো চিন্তা আমার মাথায় রাখি নাই, যতটুকু বলছে ততটুকু সন্তুষ্ট রয়েছি। কিন্তু আইলে বলছে ঠিকই, কিন্তু আমি যা এই যে ঢাকায় আসি এই সময় কিন্তু কথা হয় ওর সাথে, যে কোনো জায়গায় গেলে কথা হয় ওনার সাথে, আর হাজব্যান্ডও কিন্তু কোনোদিন কিছু বলে না, ওর মেয়ের সাথে আমার কথা হয়। এর মধ্যে কিন্তু আমি নেশাটা বন্ধ করছি, ওই যে 18 বিশ খাইছি তারপর থেকে আমি এই 2015 সালের অক্টোবর মাস পর্যন্ত এক বছর টোটালি আমি খাইছি, নর্মালি ভাবে সবকিছু করছি, ওই আপনার আবার রোডে হাইওয়ে রোড যেগুলো ওগুলোতে আবার ছেলেমেয়েরা নিয়ে গেলে কোনো ছেলে বা কোনো মেয়ে যদি আসতো যদি পকেটের টাকা না থাকতো ওই যে 2 লাখ টাকা আসলে তখন তো ওগুলো খরচ করছি উড়াইছি, এখন তো টাকা নেই এখন কি করবো, তো ওই ছেলেমেয়েরা আসলে ওদেরকে আমি বাগাইতাম, কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে হাইটাও না যাইতো তাও বাজাইতাম যে তোরা এই এই মেয়ের সাথে কি করো, যদি টাকা দিতে না চাইতো মানে পেসে বাড়ানোর পরে যদি টাকা মোবাইল দিতে না চাইতো তো ওদেরকে দিয়ে ওর ফ্যামিলিতে কল দেওয়া হইতাম, ওদের মোবাইল থেকে যে কোনো কৌশল ওর ফ্যামিলির নাম্বারটা নিতাম নিয়ে কল দেওয়া হইতাম, দিয়ে বলতাম অমুক অমুক জায়গায় ছেলেমেয়েদেরকে আটকে রাখতেছি যদি যদি ইয়ে করতে চান তাহলে আপনি টাকা দেন, টাকা 10,000 দেন না তো 15,000 দেন, এরকম একটা বাজেট ধরতাম ওদের, মানে কেস বুঝিয়ে মানে কোন একটা অপরাধ বুঝিয়ে আমি বাজেট ধরতাম যে কোন অপরাধে কি ইয়া। তার পরবর্তীতে মানে মা বাবা টাকা দিত কোনোভাবে দিত কোনোভাবে দিত না, সরাসরি আইসা কথাবার্তা বললে সামনে 2,000 টাকা হাতের মধ্যে ধরে ধরাই দিয়ে যেত ওরা, কিন্তু কথাটা বলতে পারতো না কারণ কথা বলতে পারতো না, পাবলিকের কাছে ধরাবে কীভাবে, তার মেন মান সম্মান নিয়ে টানা নাই খাবে, আর আমাদের ধরাইতে পারতো না কারণ আমাদের যে ফুল সাপোর্ট আছিল বন্ধু বান্ধবের ফুল সাপোর্ট আছিল, সাপোর্ট থাকাতে তা আমাদেরকে ধরতে পারতো না, আমরা থাকতাম দুইজন, আমি থাকতাম হয় দুইজন থাকতাম না তো আমি একাই করতাম, কারণ জানি যে একাই আমার একাই যদি আমার সাথে কোনো ক্যারামি করতে আমি ফার্স্ট ফার্স্ট চল্লা গাইছেন, চল্লা দেওয়ার পরে ও আমার সাথে কথা বলার কোনো চান্স পাইত না। পরবর্তীতে ও টাকা দিতে বাধ্য হইতাম, এরকম করে মোবাইল নিতাম টাকা নিতাম।
বিরতির ঘন্টা আরো একবার, তার মানে ছোট একটা বিরতি নিতে হচ্ছে এই পর্যায়ে, পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি। পাঁচ মিনিট পর আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, আজকে কি বিয়ার সাথেই থাকুন এবং শুনতে থাকুন এবিসি রেডিও এফএম 89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
বিরতির পর শেষবারের মতো আরো একবার সবাইকে ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। রাফি, আমরা শেষের দিকে চলে এসেছি এবং আপনি যেটা বলছিলেন, আপনার নেশার ভিতরে ছিলেন এবং টাকা জোগাড়ের জন্য নানান অপকর্ম করতেন। তারপর
আমরা এই অক্টোবর মাসের ১৩ তারিখ পর্যন্ত আমি পুরোপুরি নেশার ভিতরে আসছিলাম, এটা আমার ফ্যামিলি জানতো না। জানতো যে আমি ওই যে নেশা ছাড়ছি, তারপরে আমি কোনো নেশা করিনি, কিন্তু মধ্যে দিয়ে আমার এই অক্টোবর মাসে আমার একটু সন্দেহ হয়েছে, কারণ বেশি খেয়েছিলাম, দশ পিস ১৯ পিস ২০ পিস করে খাইতাম, প্রতিনিয়ত খাইতাম, যে সেজন্য আমার একটু সন্দেহ করতে বেশি। তা আমি করতাম আবার অস্বীকার চাইতাম, অস্বীকার চাইতাম, তা আমাকে অতটা কিছু বলতো না, যাবার ছেড়ে দেয়। পরবর্তীতে আমি যখন আমার শরীর কিন্তু কমে গেছে, এর মধ্যে শরীরে আমার বুকের খাঁচা টাচা এগুলো সব বাড়িয়ে বাড়িয়ে গেছিলো, আমার মানে মুখ কালো, মানে চেহারা জ্বলে গেছিলো, তো যখন ইয়েটা হাঁটতাম, পরবর্তী আমার কিছু বলতো না, আমি কিন্তু আমার মতো নেশা করতাম, রাত করে আসতাম, ১২টা ১টা করে আসতাম, কিন্তু আগের থেকে অনেকটা কন্ট্রোলে আসছি। কিন্তু আমি আবার কি করতাম, এর মধ্যে আমার যেন সন্দেহ করতাম, আমার সেজন্য ফ্যামিলির কথা মতো চলতাম, ফ্যামিলি যেটা যখন যা বলে ওইটা ওনাদেরতে আমি তৃপ্তিটা মিটাই আর আমি আমারটা করতাম। যেমন সারাদিন যদি ঘরে থাকতে বলে, আমি সারাদিন আমি ঘরে থাকবো, সন্ধ্যা করে আমি বাইরে যাবো, এক ঘন্টা ইয়া করতাম, তারা সন্ধ্যাবেলা বাইরে গেলে বলতো দুই ঘন্টা তিন ঘন্টা থেকে তুই আসি করবি, দুই আমার থাকেই থাকে দুই ঘন্টা তিন ঘন্টা, এই দুই ঘন্টা তিন ঘন্টা থেকে দুই ঘন্টার ভিতরে আমার নেশা করা হয়ে যায়। আমি যেখান থেকে পাই আমার টাকা টাকা রেডি করা থাকে, আমি বলে ফোন করে দিই আমার আইনা দিয়ে যায়, বা আমি যদি লোক না পাই নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি ওখানে নেশা করতাম। নেশা করার পরে এই ১৩ তারিখ পর্যন্ত আমি কন্টিনিউ নেশা করছি, আল্লাহর মতো আমি ১৩ তারিখ পর্যন্ত আমি নিজের একটা মনে ইয়ে করছি, আমার আব্বাকে একটা কথা বলছি যে মনের নাম মহাশয়, মনকে যাহা বলি তাহা হয়। তো আমি ওই কথাটাই ফলো করতেছি যে আমি, হ্যাঁ আমি আমার আব্বুর কথা মতো চলবো, কিন্তু আমার কোনো নেশা ভিতরে আমি আর পা বাড়াবো না। হ্যাঁ আমি ওইটা বলবো না, মিথ্যা বলবো না, আমি হ্যাঁ গত এক মাসের ভিতরে আমি দুইবার নেশা করছি, কিন্তু না করছি না আমি ফার্স্টে দিক দিয়ে, কিন্তু এক মাস কম হবো, যে ১৩ তারিখ বলছি আমি ১৫ তারিখে একবার খেয়েছি, ১৭ তারিখে একবার খেয়েছি।
আপনি যে নেশা করলেন বা করছেন, আপনার নেশা করার বয়স কত হলো, মানে কত বছর যাবত নেশা করছেন?
আমার নেশা করার বয়স হচ্ছে যে আপনার টোটালে পড়ছে ৬ বছর।
৬ বছর যাবত, এই যে আপনি ৬ বছর যাবত নেশা করছেন, হ্যাঁ কি পেয়েছেন এই নেশাতে, কিছু পাওয়া যায়
না? হ্যাঁ নেশাতে শুধু একটাই আছে যে শুধু ক্ষতি, ক্ষতি ছাড়া আমি আর কিছুই পাইনি। কিন্তু
কেন করেন তারপরও?
তারপরও আমি যখন এই ৬ বছর যাবত নেশা করার পরে কিন্তু অনেকটা, খারাপ এটা আমিও জানি, কিন্তু এটা খেলে তো আমার থেকে ভালো লাগতেছে। তোমার ওরকম একটা চিন্তা ভাবনা,
এই নেশা করে সর্বোচ্চ খারাপ কাজ কি করেছেন আপনার, যেটা এখনো বিবেকের মধ্যে বাঁধে এবং যেটা আপনি এখনো এখানে বলেননি?
সর্বোচ্চ খারাপ কাজ বলতে গেলে আমি একবার একটা লোকের
কেসে,
লোকটা একটা মুরুব্ব বেরা, তার ছেলেটা বাঁচাতে আসছিল, আমি ছেলেরা আমরা ধরছিলাম, তারা গরিব আমি জানতাম না, এই লোকের আমি ধরায় ধরছিলাম, লোকের লাঠি লাগছে আমার পায়ে, আমার বন্ধু বান্ধব মানে ইয়ে করে না, ওরা আমার যে লাঠিটা মারাইছে, লাঠিটা মারছে ওই দিন ছেলে, মানে ওই ছেলেটা বলে আমার মানে হাতে ব্যথা ধরছিল, কিন্তু আমি অতটা ইয়া করিনি, আমি কিন্তু ওই সময় নেশা অবস্থা ছিলাম, আমি নেশা করলে কিন্তু আমি
ছেলের সামনে বাবাকে লাথি মেরেছি।
হ্যাঁ ছেলের সামনে বাবা আছে, ছেলেও কিছু করতে পারে না, কারণ ছেলে কি করবে, কিছু করতে পারে না, কিন্তু আমি লাথি মারার পরে আমি ওই দিন বাসা চলে যাই। যাওয়ার পরে আমি কোনো কথা বলি।
চিন্তা করে দেখেছেন যে বাবার জন্য এটা কতটা কষ্টকর, একটা তার নিজের সন্তানের সামনে এইভাবে সন্তান তুল্য একজন বয়সী ছেলের হাতে এত অপমান হওয়া, কিংবা একটা ছেলের জন্য এটা কতটা কষ্টকর যে বাবা এবং মানে মানুষের কাজ।
আমি আমি কিন্তু এটা নিয়ে অনেক ইয়া করছিলাম, কিন্তু তারপরে আমরা যখন নেশা কাজ করি তখন আমার বন্ধু বলতেছে যে যে লাঠিটা মারছে এটা কিন্তু কালকে লোকটা বেশি ব্যথা পাইছে মনে হয়। আমি বলি কিসের লাঠি, যদি কালো লাঠি মারছিলি না, আমি মানে ভুলে গেছি কিন্তু কথাটা। ওরা যখন মনে করাইছে তখন আমি মনে করতে পারছি যে আমি হ্যাঁ আমি একটা লাঠি মারছিলাম, কিন্তু কতটুকু প্রেশার দিয়েছি ঠিক আমার মনে নেই, কিন্তু প্রেশারটা কিন্তু প্রচুর জোরে হয়েছে। লোকটা টাকা দিতে পারে না, কিন্তু এক্সট্রা রাজি হওয়ার পরে লোকটা বলছে বাবা মাসতো মাসতো আমার থেকে টাকা নেয়, তুমি অন্তত এই কাজটা আর করিও না। তো লাঠি মারার পরে আমার বন্ধু বান্ধব বলছে যে তুই লাঠি মারার পরে টাকা বাড়িয়েছিস না, তাহলে আর কিছু করার নেই, এত কিছু মানে পাবলিকে পাবলিক হাতে দিয়ে দিলে কোনো লাভ নেই, সেটা থেকে ছাড়িয়ে দিতে, আর এটা তো আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, সেই হিসেবে আমরা ছাড়িয়ে দিচ্ছি আর কোনো কিছু করিনি। আমার বলতে গেলে আমি যে আজকে আজকে 17 অক্টোবর পর থেকে কিন্তু আমার খারাপ বন্ধুগুলো ডাকে ডাকে না তা না ডাকে, কিন্তু রাস্তাঘাটে আমি একই এক রাস্তায় যেতে আমার বাসায় যেতে হবে আসতে হবে কাজে যেতে হবে আমি ডাকে, কিন্তু ওদের সাথে তাল মিলিয়ে ফেলি বলতে গেলে কেরকম যে হ্যাঁ অমুক সময় দেখা করতে হবে হ্যাঁ পারবো যে কোথায় আমি অমুক জায়গায় কিন্তু আমি আসবো আসবো বলে আমি আমার কাজে বিজি থাকি, আমি আমার ওই আমার আব্বুর কাজটা নিয়ে করে থাকি। আমার এখন ভাই বলতে গেলে মিথ্যা কথাটা মানে আমার মা বাবার সাথে যে মিথ্যা কথা বলবো ওটা আসতে পারে না, আমার মা বাবাকে আমার হাতে টাকা দিতে ভয় পাইতো, কিন্তু এখন বর্তমানে টাকা দিতে ভয় পায় না, যে হ্যাঁ আমার ছেলে আমার সাথে সত্যি কথা বলতেছে। 50 টাকা যদি হারাইয়া যায় ওই কথা আমি যাই বাসায় বেড়ে যাই যে মা আমার থেকে 50 টাকা হারাই গেছে।
কেন হলেন মানে এরকম ড্রাই অ্যাডিক্ট হওয়া, মেয়েদের সাথে মানে অনৈতিক একটা শারীরিক সম্পর্ক র্যান্ডমলি করা কেন হলেন, রুট কজ কি?
আসলে এটা আমি ছোটবেলা থেকে আমি ওরকম মানে যেরকম আমি আপনার ফার্স্টে বলছিলাম যে আমি নিয়মের সাথে একটা মানে যে পরিবেশে ছিলাম ওই পরিবেশে যদি থাকতাম তাহলে কিন্তু কখনোই এরকম হইতাম না, কিন্তু আমরা যেই ওইখান থেকে যেই এলাকাটা যেয়ে উঠছি আমার আব্বু জানতো না ওখানে একটা খারাপ এলাকা, যেহেতু এক জায়গায় যায় স্থানীয় একটা মানে জায়গা কিনে যেহেতু বসে গেছি ওইখান থেকে উঠে আসা সম্ভব না। আজকে ওইখানে আসি আমরা প্রায় 8 বছর হবে, 8 বছরের মতো আমরা ওইখানে আসি, তো ওইখানে যাওয়ার 2 বছর পর থেকে মানে আমার এগুলো শুরু হয়েছে আস্তে আস্তে।
লেখাপড়া কত পর্যন্ত করলেন?
8
পর্যন্ত। আপনার বয়স এখন কত?
24 বছর।
আপনার এই সময় ইউনিভার্সিটিতে থাকার কথা,
ঠিক?
ক্লাস 8 পাস করেছেন, কি করবেন জীবনে 8 পাস দিয়ে? আজকালকার মার্কেটে 8 পাসের কোনো ভ্যালু আছে?
আমার বাবা একটা কথাই বলতো যে লেখাপড়া করার সময় যেহেতু অন্তত একটা যদি কোনো কাজ শিখে হাতের কাজ শিখে আসতো অন্তত ওইটা হইলে করিয়া খাইতে পারবি আমার বলে, আমি কিন্তু কাজ করি, কিন্তু ওই যে বললাম যে আমার এখন বাবা আমার কথা শুনিয়ে চলতেছি যে না পারতেছি আমি কোনো ইয়ে করতে মানে সাথে করতে, কারণ কাজ আমি জানি যে একটা জিনিস ইয়ে করছি মনের নাম মাসে আমাকে যা বলে তা আসে, সেই জন্য আমি সবসময় কাজের দিকে আমি নিজের নিজেরা বিজি রাখতাম মানে সবসময় ব্যস্ত রাখতাম, যখন কোনো দিকে যাইতাম আমি ওখানে চলে যেতাম ওখান থেকে আসতাম না, আর যে জায়গায় গেলে আমার মানে নেশা করার টানটা উঠবে ওই জায়গা থেকে আমি যাইতাম না, ওই জায়গায় আমার যদি আমার 100 জনের এসে বলে যে তোর আমি 10 লাখ টাকা দেবো তুই জায়গায় চল আমি যাবো না।
আপনার মতো যারা এরকম বখাটে হয়ে যায়, আপনার মতো যারা ড্রাগ অ্যাডিক্ট হয়, তাদেরকে আপনি সচেতন করার জন্য আজকে যে বিষয় দিতে আসছেন, কি বলবেন তাদেরকে?
তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে তারা যদি নেশা করে সম্পূর্ণ জীবনের যত ভুলটা আছে সবচেয়ে বড় ভুল করবে ওইটা, কারণ নেশা করলে তার ভিতরে মনুষ্যত্ব বোধটা থাকে না, যে তখন সে কি করতেছে কি করবে বা ভবিষ্যতে কি করবে কিছু তার ভিতরে কাজ করে না, সে শুধু জানে বর্তমানে কি হইতেছে, ভবিষ্যতে সে একটা ভালো কাজ করবে ওই জিনিসটা তার ভিতরে থাকে না, আমি এই দিয়েই বুঝতে পারি। কিন্তু এগুলো যদি করে জীবনে সবচেয়ে বড় ভুল করবে এটা নেশা করাটা, নেশা যদি তারা ছাড়তে পারে তারা সুস্থ লাইফে জীবনে যদি আসতে পারে তারা তারা জীবনে উন্নত করতে পারবে, এছাড়া কোনো উন্নত করার কোনো পথ দেখতেছি না আমি, কারণ আমি যদি আজকে আমি নেশা ছাড়ছি আমি ঠিক সময়টা আমার এখন ক্যালকুলেশন করতে পারতেছি না, যে আমি নেশা না থাকতে এখনো কিন্তু আমি দেবে যে আসতে পারতাম না, আপনি এবার আসতে বলছেন আমি আপনারা আসতে আসবো বলে আমি আসতাম না, এই ব্যাপারটা মানে হইতো কিন্তু কিন্তু আমি আপনাদের কথা দিয়েছি সেদিন আমি যত তাড়াতাড়ি পারছি আমি আসছি, কিন্তু আমার ফ্যামিলি এখন খুশি, কিন্তু আমি আমার ভাই একটা কথা বলতেছি আমি যখন থেকে নেশায় করা শুরু করছি তখন থেকে আমার মা বাবার টেনশন, আমার মা একটা টেনশনে এখনো বর্তমানে অসুস্থ, এখন তিনি ঘর থেকে অতি জোর বলতে গেলে আপনাদের কিছুটা পথ মানে বলতে গেলে 50-60 গজ 80 গজ এতটুকু দূরত্ব যেতে পারে, তাও কি ওনার সাথে একজন যেতে হবে, ভাই আমি না আমার বোন না ছোট বোন, নাহলে উনি সাথে সাথে মাথাগুলো করে দেয় পেশার একটা সমস্যা দেখেন, আর আমার বাবা এখন বর্তমানে ওনার বয়স হইতে হইতে ওনার এখন গলা দিয়ে ব্লাড বাড়ে, ওই জিনিসটা খেয়াল করে আমি মানে এগুলো মানে টোটাল আমি এখন ক্যান্সেল করে দিয়েছি যে আমি এইসব পথে যাবো না, আমার যতটুকু কাজ করতে পারতেছি বা করবো যতটুকু শিখতে পারি শিখবো, আমার আব্বু বলতে যে আমাকে আব্বু বলছে আমার দেখা দেওয়া কেউ ছিল না, কিন্তু তুই এক ভাই তোরেও দেখা দেওয়া কেউ নাই একমাত্র আমি ছাড়া, তুই যতটুকু পারাস আমার থেকে কাজগুলো শিখে নে,
আপনি তো শুনলেন, কি বলার আছে আপনার?
আমাদের আজকের অতিথি রাখি মোটামুটি তার গল্পটাও আমরা মানসিক চাপের কারণে বকা খাওয়ার কারণে বা আরো কোনো কারণে ঘর থেকে বের হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী পর্যায়ে মানসিক বা অসামাজিক কোনো সমস্যা বা অপরাধের সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা এটা আমাদের মনে রাখতে। কারণ আমরা আমাদের অনেকেই হয়তো বিভিন্নভাবে কারিগরিক চাপের মধ্যে থাকি স্কুলে কলেজে বাসায়, কিন্তু এটা বিভিন্নভাবে ম্যানেজ করা হয় বা এটা হ্যান্ডেল করা হয়, কিন্তু ঘর থেকে পালিয়ে যারা যারা যায় তাদের চরিত্র এবং স্বাভাবিক ভিতরে ব্যক্তিত্ব ভিতরেই এক ধরনের অস্বাভাবিক বৈশিষ্ট্য তৈরি হয়। এটা ইঙ্গিত দেয় যে পরবর্তীতে তাদের ভিতরে অস্বাভাবিকতা সৃষ্টি হতে পারে, যেটা আমাদের দেখতে হবে। রাজনীতিক আশ্রয় বা অপরাজনীতি করার জন্য যে এই ধরনের ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হয়, এই কালচার থেকে রাজনীতি অপরাজনীতি থেকে যদি আমরা সরে আসতে না পারি তাহলে এই রাজনীতির মতন ছেলেরা এই বাজিয়ে কিন্তু ব্যবহৃত হবে এবং অপরাধী হবে। বেশি টাকা পেয়ে পাওয়ার কারণে সেই টাকা দিয়ে নেশা করতো এবং নেশা করার কারণে যে খরচ হয়েছে সেই খরচ এখানেই জন্য আবার ওই নেশা বিক্রি করা, মাদক সরবরাহ করা, মাদক চালানি করা, এখান থেকে আবার অভিযোগ টাকা উপার্জন করা, এই যে থাকে অপরাধ জগতের ভিতরে অন্ধকার জগতের ভিতরে এটা কিন্তু আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করবো। যারা এখানে দেখে তাদেরকে এই চক্রের ভিতরেই যেতে হয় এবং এটা চলতে থাকে। তো এটা বাংলার একটা জন্য যে সামাজিক আন্দোলন দরকার অথবা প্রশাসনিক যে ইন্টারভেনশন দরকার এখন খুব ভালো হতে থাকছে। আমরা তাকে আশা করি এবং দেওয়া প্রতি নিশ্চয় পারি, বিশেষ করে রিহাবে থাকার পরে তার নেতৃত্বে থেকে মাদকের যে প্রভাব সেটা চলে গেছে। এখন যে সুস্থ ব্রেন দিয়েছে সেই সুস্থ ব্রেন তাকে সুস্থ চিন্তা দিয়েছে, এই সুস্থ চিন্তা তাকে সুস্থ এবং তার সৎ জীবন দিয়েছে। যাতে এই যে একবার ফিরে এসেছে একটা ভালো আবার ভালো জায়গা, এখান থেকে যাতে সে আবার চিন্তা না হয়, আবার সে যেন সিচুয়েশন তৈরিতে না পারে, এগুলো তাকে যেমন খুব
বেশ কিছু এস এম এস আমরা পেয়েছি প্রিয় শ্রোতা। সাগর চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়ার নেশায় আসক্ত একটা ছেলে কখনোই সুস্থ চিন্তা করতে পারে না, রাফি তার একটা বড় উদাহরণ। সুমিত লিখেছে, কিবরিয়া ভাই আমাদের এলাকাতেও মাদকের অত্যাচার, এখানে ভালোভাবে চলা কঠিন, আমরা কি কখনোই আমাদের দেশকে নেশামুক্ত করতে পারবো না, একটা প্রশ্ন। লতা লিখেছে, ভাই আমি বুঝি না এরা কোনো মেয়েদেরকে শুধু পণ্য কেন মনে করে। রাফেল উত্তরা থেকে লিখেছে, ওর পরিবার চেষ্টা করেছে তবে মনে হয় আরো বেশি কেয়ারফুল হতে পারত। মীরা লিখেছে, রাফি জাস্ট একটা উন্মাদ, মাতাল এবং লম্পট, ও মেয়েদের অসহায়ত্বের সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, ওর ফাঁসি হওয়া উচিত। এ জাতীয় অনেক অনেক কমেন্টস এসছে।
আমি একটা কথা বলতে চাই, তারা যদি আমাকে এখন হাজার কথাও বলে যাবে, হাজার খারাপ মানে বলা যায় হ্যাঁ এটা খারাপ, আমার মনে লাগবে না, কারণ আমি তো খারাপ কাজ করছি, তাদের বলার অধিকার আছে হ্যাঁ আমি খারাপ কাজ করছি, তোর কেউ বলবে না তো কি বলবে। কিন্তু আমি আজকে বর্তমানে আমি এটা নিজের মুখে স্বীকার করতেছি, কারণ যেন আমার পরবর্তী কেউ বলতে না পারে যে তুমি জিনিসটা চুরি করছো, কারণ আমি যদি একবার স্বীকার করে ফেলাই আমার এটা বলার কোনো সুযোগ পাবে না। আমি এটাই বলতে যে তারা যত খারাপ মন্তব্য করুক আমি মানিয়ে নিতে পারবো।
ওকে প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। বড় বড় মতো ধন্যবাদ জানাই যারা এখানে এসে কনফেস করেন, একটু একটু করে এই অনুষ্ঠানটি প্রায় 150 বর্বের কাছাকাছি পৌঁছে গেছে, এবং আপনাদের অকৃত্রিম ভালোবাসা না থাকলে এই অনুষ্ঠানটি এত দূর আসতে পারতো না। যারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করে যান মোরালিটির দিক থেকে, দোয়া করেন, তাদের জন্য কৃতজ্ঞতা জানাই যারা এতক্ষণ পর্যন্ত রাত জেগে আমাদের সঙ্গে ছিলেন। স্পেশালি থ্যাঙ্কস টু মাই টিম, সাউন্ডে যিনি কাজ করছেন মঞ্জু, স্পেশালি থ্যাঙ্কস টু রাজু, যাদের অক্লান্ত পরিশ্রম আজকের এই অনুষ্ঠান। আপনারা অনেক অনেক ভালো থাকুন, সবার বলার একটি জায়গা হোক এবিসি রেডিও, এবং সেই জায়গাটি থেকে অবশ্যই যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যে কথা কাউকে বলা যায় না, যা বিবেক বোধকে প্রতি মুহূর্তে দংশিত করে, সেই কথাগুলো নিয়ে আপনি আসতে পারেন লাখো জনতার মঞ্চে এবং স্বীকার করতে পারেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন, এবং তার পরিণতি আপনার জীবনে শেষ পর্যন্ত কি হয়েছিল। এজন্যই স্বীকার করবেন যে আপনার মতো করে ভুল কিংবা আপনার মতো করে অপরাধীর জন্ম যেন এই সমাজে আরেকটি না হয়। ভালো থাকুন, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
অফ মিউজিক এন্ড লাইফ এন্ড এন্টারটেইনমেন্ট FM 89.2, your A to Z's at ABC.